exclusively on FusionBD.com.
Boot FM. The night comes alive with Gramophone.
শুনছেন সবসময় বেরিয়ে ফুটতে রেডিফেম, আমি রাসেল আছি সাথে এবং আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। ঘড়িতে সময় রাত 11:59 এবং শুরু হয়ে গেল ভূত এফ এম ঈদ স্পেশাল। এবং আজকে রাত পোহালেই কালকে ঈদ এবং আমাদের সবার মধ্যে একটা ঈদের প্রস্তুতি চলছে। আমরা এই মুহূর্তে কেউ হয়তো এই মুহূর্তেও হাটে আছেন গরু কেনা নিয়ে ব্যস্ত, কেউ হয়তো গাড়িতে করে যাচ্ছেন আপন জনের সাথে দেখা করতে, ঈদ কাটাতে এবং ঈদের ছুটি কাটাতে এবং সবাই মিলে ঈদ করতে। তো এরকম একটা সময়ে আজকের ভূত এফ এমটা এবং আশা করছি প্রতিটা মুহূর্ত আপনাদের আনন্দ দিতে পারব। এই কয়েকদিন আমি যতটা মেল পেয়েছি, যখন থেকে জানিয়েছি যে আমরা ভূত এফ এম ঈদ স্পেশাল করতে চাই, তখন থেকে আপনাদের সবারই একটাই কথা ছিল যে ডক্টর আলিফ, আফনান ভাই এবং বাবু ভাইকে নিয়ে আসার জন্য। এই তিনটি নাম স্টার দিয়ে লেখা ছিল একদম। অনেকে এভাবে ইমেইল করেছেন, আমাদের কমেন্টের সেকশনে গিয়ে কমেন্ট করেছেন, আমাদেরকে ইনবক্স করেছেন এবং সেই নামগুলো যেহেতু আপনারা পছন্দ করে জানিয়েছেন আমাদেরকে, আমরাও তার ব্যতিক্রম করিনি। আমাদের এই স্টুডিওতে আজকে সেই তিনজনই উপস্থিত আছেন এবং সেই তিনজনের কাছ থেকে আমরা এক্সপিরিয়েন্স শুনব এবং আজকের এই সময়টা অনেক চমৎকার কাটবে বলে আশা করছি। আপনারা যদি যারা আমাকে ঘটনা পাঠাতে চান, আমার কাছে ঘটনা পাঠাতে চান, তারা চলে যান www.facebook.com/ তাদেরকে যেতে হবে আমাদের ইমেইল অ্যাড্রেসে এবং আমাদের ইমেইল অ্যাড্রেসটা আশা করছি আপনাদের কাছে আছে। তারপরে আমি জানিয়ে দিচ্ছি bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে গিয়ে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে বা আপনার ঘটনাটি লিখেও পাঠাতে পারেন। আর সেই সাথে আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.rasel। এই দুটো অ্যাড্রেসে গিয়ে আমাদের যে পোস্ট রয়েছে আজকের, সেই পোস্টে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, যেটা আপনার পছন্দ আপনি সেটাই করতে পারেন। তো আমাদের আজকের ভূত এফ এমটা শুরু করছি, খুবই চমৎকার একটা মুহূর্তে শুরু করছি। কিছুক্ষণ পরে ঈদ এবং যারা এই সময় আমাদেরকে সময় দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালোবাসেন বলেই, সেই ভালোবাসার টান থেকেই তারা এখানে উপস্থিত হয়েছেন। তবে তাদের কাছে যাবার আগে প্রতিদিনের মতো আজকেও শুরু করব একটা ইমেইল দিয়ে। আমার কাছে একটা ইমেইল এই মুহূর্তে রয়েছে, যে ইমেইলটা আমি পড়ে শোনাতে চাই যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, চিঠির শুরুতে আমার সালাম নেবেন, আশা করি ভালো আছেন কারণ আপনি সবসময় ভালোর দলে। আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনার কাছে শেয়ার করলাম, যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। আমার নাম তুহিন, আমি চাঁদপুরে থাকি। ঘটনাটি ঘটে আজ থেকে 3 বছর আগে, 2015 সালে। তখন আমি ইন্টারমিডিয়েটের ছাত্র। চাঁদপুর সদর থেকে আমি, নানুবাড়ি আমার খুব বেশি দূরে নয়, আমরা প্রায় 8 বছর আগে শহর থেকে পরিবার সমেত নানুবাড়িতে শিফট হয়েছি। আবার আমার বাবা একজন প্রবাসী, তখন থেকে নানুবাড়িতেই বড় হয়েছি। আজকে আমি যে ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করব বা বলতে যাচ্ছি, তা আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে কষ্টকর এবং বাস্তব ঘটনা। ঘটনাটি ঘটে আমার নানুকে নিয়ে, 2015 মার্চ 28। রাত 11:50 দিকে হঠাৎ নানু প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করে। আমার মা যদিও নিজে অনেক চেষ্টা করে ব্যথা ভালো করার জন্য, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। প্রায় 1 ঘন্টা পর, যখন নানুর অবস্থা প্রায় আশঙ্কাজনক, তখন আমার মা উপায় না পেয়ে প্রতিবেশীদের কাছে যান। অনেক কষ্টে একজন সিএনজি ড্রাইভারের নাম্বার জোগাড় করে ওনাকে আসতে বলেন। আধা ঘন্টার মধ্যে সিএনজি চলে আসে। আমি, আমার মা, নানুকে নিয়ে সিএনজির পেছনে বসি। যথারীতি চাঁদপুর সদর থেকে চাঁদপুর সদর হাসপাতালে পৌঁছাতে 40 মিনিট লেগে যায়। আমার নানুকে দ্রুত জরুরি বিভাগে ভর্তি করা হয়। অক্সিজেন মাস্ক লাগিয়ে দেবার পরে দ্রুত ইসিজি করা হয়। অবস্থা অনেক খারাপ থাকার দরুন ডাক্তাররা ওনাকে ভর্তি করতে অনিচ্ছুক ছিলেন। আমাদের পরামর্শ দিলেন দ্রুত রোগীকে ঢাকায় নিয়ে আসার জন্য, কিন্তু রাত তখন প্রায় 1:30। এই সময় ঢাকা নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া আমার মা আর আমি একা। আমার মা কোনো উপায় না পেয়ে বড় আঙ্কেলকে ফোন করলেন এবং নানুর শারীরিক অবস্থা সম্বন্ধে আঙ্কেলকে জানালেন। যেহেতু আঙ্কেল থাকতেন চট্টগ্রাম, তাই ওনার আসাও সম্ভব ছিল না। উনি আমার মাকে পরামর্শ দিলেন, যেভাবে হোক আজকের রাতটা অন্তত যেন হাসপাতালে রাখা হয়, পরে ঢাকা নেওয়ার ব্যবস্থা করা হয়। রোগীর অবস্থা করুণ হওয়ার কারণে আমার মাকে বসেই থাকতে হয় এবং তারপর আমার নানুকে হাসপাতালের চতুর্থতলা অর্থাৎ গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। যেহেতু পুরুষের প্রবেশ নিষেধ, তাই আমাকে গেটের বাইরেই বসে থাকতে হয়। রাত 2টা, গেটে একটু দূরে কিছু পুরনো কেচি গেট পড়ে আসছিল, সেখানে আমি বসলাম। হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার পাশে কেউ একজন চাদর মুড়ি দিয়ে বসে আছে। আমি ভাবলাম হয়তো ওনার কোনো রোগীর ভেতরে আছে। এই ভেবে আমি ওখানে বসে ঝিমোতে লাগলাম। তুহিন, এই তুহিন, হঠাৎ আমার মায়ের ডাকে আমার ঝিমুনি কেটে গেল। আমি দৌড়ে গেলাম গেইটের কাছে। যেহেতু গেইটে তালা ছিল, তাই আমি ভেতরে প্রবেশ করতে পারলাম না। আমি বললাম, কি ব্যাপার, নানু কেমন আছে? মা বলল, ইঞ্জেকশন এবং স্যালাইন দিয়েছে, এখন ঘুমাচ্ছে। আত্মীয়দেরকে ফোন দিতে দিতে ব্যালেন্স প্রায় শেষ। আমাকে রিচার্জ করার জন্য 100 টাকা দিলেন। আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম 3:10 বাজে। আমি ভাবলাম হয়তো কোনো দোকান খোলা পেতেও পারি। এই ভেবে আমি রওনা দেব, এমন সময় কেউ একজন ডাক দিল, বলল, ভাই কোথায় যান? আমি হতচকিত হয়ে উঠলাম, দেখলাম চাদরে জড়ানো ওই লোকটা বসে রয়েছে। আমাকে আবার বলল, ভাই কোথায় যান? বললাম, এই তো একটু রিচার্জের দোকানে যাই, আপনার কিছু লাগবে? লোকটি এবার চুপ। আমি কেমন একটা ভয় অনুভব করলাম। চলেন, আমিও আপনার সাথে যাই। যাক, ভালোই হলো এত রাতে একজনকে পাওয়া গেল। হাসপাতালে সিঁড়ি দিয়ে নামার সময় লোকটির মুখ খুলল, আমাকে জিজ্ঞেস করল, ভাই এত রাতে কাকে নিয়ে আসছেন? আমি সবকিছু বলার পর লোকটি দীর্ঘশ্বাস ছাড়লেন। আমি ওনার ব্যাপারে জিজ্ঞেস করতেই উনি কেমন একটু অন্যরকম হয়ে গেলেন। মোবাইলের আলোয় ওনার সম্পূর্ণ চেহারাটা স্পষ্ট নয়, এই গরমেও চাদর দিয়ে মুখখানা আষ্টে পৃষ্ঠে ঢেকে রেখেছেন। উনি ওনার ঘটনা বলতে শুরু করলেন। ওনার পরিবারে উনি একা, বাবা নেই, মারা গেছেন অনেক আগেই, একমাত্র মাকে নিয়েই পরিবার। আজ সন্ধ্যায় ওনার মার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। ওনার একজন খালা ছিল, উনি সহ ওনার মাকে নিয়ে চলে আসেন। যথারীতি 10টার পর গেইটটি বন্ধ করে দেয়া হয়। মহিলা ওয়ার্ডে কোন পুরুষকে থাকতে দেয়া হয় না। ওনার মা নাকি এর আগেও এমন কয়েকবার হয়েছিল, কিন্তু অন্যবার ওষুধ খেয়ে ভালো হয়ে যেত। এবার ব্যথা এত বেশি ছিল যে হাসপাতালে আনতেই হল। কথা বলতে বলতে আমরা মেইন রোডে চলে আসলাম। কয়েকটা ফার্মেসি আর হাসপাতালের কিছু দোকান খোলা ছিল, কিন্তু ফ্লেক্সিলোড, কিন্তু কোনো রিচার্জ করার দোকান সব বন্ধ। আমি আর উনি হাঁটতে হাঁটতে প্রায় বাস স্ট্যান্ডের কাছে চলে আসলাম, কিন্তু কোনো লোডের দোকান খোলা ছিল না, তাই বাধ্য হয়ে হাসপাতালে ফিরতে শুরু করলাম। হঠাৎ উনি বললেন, ভাই আমি আর যাব না, তুমি চলে যাও। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, কেন? উনি গোঙাতে গোঙাতে বললেন, আমার মা আর বাঁচবে না, ওনার সময় শেষ হয়ে এসেছে। এটা কি বলছেন আপনি? আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম। উনি আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই খুব দ্রুত হাঁটতে লাগলেন। আমি ওনার সঙ্গে সঙ্গে হাঁটার চেষ্টা করলাম, কিন্তু আমি সর্বশক্তি দিয়ে দৌড়েও ওনার কাছে যেতে পারলাম না। ভাই, ও ভাই, ভাই দাঁড়ান, আরে দৌড়াচ্ছেন কেন? কথাগুলো বলতে বলতে আমি হাঁপিয়ে গেলাম, কিন্তু না, উনি এতটুকুও থামলেন না। আমার চোখের সামনে কেমন অস্পষ্টভাবে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলেন। গভীর রাত, মোবাইলের ফ্ল্যাশ লাইটটাও আমার একমাত্র সম্বল। ওনার এমন আচরণে আমি বিস্মিত হয়েছি ঠিকই, কিন্তু খেয়াল করিনি কখন উনি আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছেন, অনেক দূরে। দ্রুত আমি হাসপাতালে ফিরে যাই, পড়িমড়ি করে হাসপাতালের সিঁড়ি বেয়ে চারতলায় উঠি। কই, কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। একটু আগে চাদরে মুড়ি দেয়া লোকটা সেখানে নেই। আমি ভাবলাম হয়তো এখনো আসেনি লোকটা। এই 7:05 ভাবতে ভাবতে ওই পুরনো কেচি গেটের সামনে বসে ঝিমুতে লাগলাম। ভোর 6:20, হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি আমার মায়ের ফোনে রিং করি, নানুর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করি। মা বলল, এখন কিছুটা ভালো, আমি ওদিক দিয়ে তাকিয়ে চাদুরে মুড়ি দেওয়া লোকটাকে দেখতে পেলাম না। 8:30 গেট খুলে দেয়া হয়। অনেকেই আমার পরিবারের সাথে দেখা করতে গেটের কাছে ভিড় জমান। আমিও দ্রুত ভিতরে গেলাম, গিয়ে নানুকে দেখলাম স্যালাইন আর অক্সিজেন মাস্ক দিয়ে রেখেছে। একটু পর ডাক্তার আসবে, তাই আমাকে আবার বের হয়ে যেতে হবে। আমার নানুর পাশের বেডে একজন বয়স্ক মহিলাকে রাখা হয়েছে। উনি নাকি ভোর থেকে একটুও নড়ছেন না। নার্সদের ধারণা হয়তো বেশি স্যালাইনের কারণে ঘুমে আড়ষ্ট হয়ে গেছেন। কিন্তু ঘটনা ঘটে 10:10 সময়, যখন ডাক্তার এসে দেখেন ওনার হার্টবিট নেই। ওনার নাড়ি টিপে দেখেন না, জীবিত নেই, উনি মারা গিয়েছেন। লাশটা নরম হতে শুরু করেছে। রোগীর সাথে তার বোন এসেছিল, উনি কান্নায় ভেঙে পড়েন। লাশটা অল্প কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের বেড থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেলেন ওনার বোন। আমার মায়ের সাথে নাকি গতরাত্রে অনেক কথা হয়েছিল ওনার, সেই সূত্রে আমি জানতে পারি ওনার এক ছেলে ছিল। ছেলেটা নাকি একটু পাগল স্বভাবের, এলাকার সবার সাথে পাগলামি করত বলে অনেক মার খেতে হয়েছে। দিন রাত ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো কাজ ছিল না ওর। খিদের সময় বাড়িতে এসে ভাত খেয়ে যেত, কিন্তু কোনো রাত্রে বাড়িতে ফিরত না। কিন্তু কোনো কয়েকদিন হল ওর কোনো খোঁজই নেই। অনেক খোঁজাখুঁজির পর ওকে একটা কচুরি পানার ডোবায় পাওয়া যায়, পচে গলে। চেহারা এত বিচ্ছিরি হয়ে গিয়েছিল যে লাশটা দেখেও সবাই ভয় পেয়ে গেছে। কিভাবে ও মারা যায় তা কেউ বলতে পারেনি। হঠাৎ আমার গতরাত্রে ওই লোকটার কথা মনে পড়ল। আমি আর কিছু চিন্তা করতে পারলাম না। তাহলে কি ওনার ছেলেই গতরাত্রে আমার সাথে কথা বলেছে? আর বারবার সেই একই কথা, আমার মা আর বাঁচবেন না, আমার মা আর বাঁচবেন না, আমার মা আর বাঁচবেন না। আমি আজ পর্যন্ত এই ঘটনা কাউকে বলিনি। জানি কেউ বিশ্বাস করবে না, আমার মনের ভুল বলে উড়িয়ে দেবে। কোনোদিন আর কাউকে বলার সুযোগ হয়ে ওঠেনি, তাই আপনাকে ঘটনাটি পাঠিয়ে দিলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। আর হ্যাঁ, দুঃখের সাথে বলতে হচ্ছে, দীর্ঘ 9 মাস হার্টের ব্যথায় আক্রান্ত হয়ে একদিন ভোরবেলা আমার নানু ইন্তেকাল করেন। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, আমিন। তো এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যেরকম বলছিলাম যে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে আছেন ডক্টর আলিফ, এবং ঈদের স্পেশাল এপিসোডে আমরা সাধারণত কোনো মেসেজ পড়ি না বা কমেন্ট পড়ি না, তো এটা বরাবরই হয়ে আসছে এবং আজকে আমরা শুধু ঘটনা শুনব। তো ডক্টর আলিফ আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, আশা করছি যে তার ঘটনাটিও আপনাদের অনেক আনন্দ দেবে।
আসসালামু আলাইকুম লিসেনার্স, ঈদ মোবারক।
ঈদ মোবারক যখন বললেনই তখন নিশ্চয়ই গরু টরু সবকিছু কমপ্লিট না?
রাসেল ভাই আলহামদুলিল্লাহ সবকিছু, আগামীকাল তো ঈদের দিন, ইনশাল্লাহ দেখা যাক সবকিছু যেন ঠিকঠাক যায়,
সবকিছু ঠিকঠাক আছে
এবং সবারই কোরবানি আল্লাহ তালা কবুল করুক এই প্রত্যাশা আমার। রাসেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ একদম স্পেশাল এপিসোড আমাকে নিয়ে আসার জন্য। আর ঘটনাতে যাওয়ার আগে সবাইকে আবারও এই আজকে থ্যাংক ইউ জানাবো, কারণ আজকে ঈদের দিন, অনেকে ব্যস্ততার মাঝখানে আজকে রাতে শুনছেন। আজকে রাতে এমনি তো এই ব্যস্ততার মাঝে শুনতেও মজা আছে, আমি দেখেছি যে এই ব্যস্ততাটা খুব মজার ব্যস্ততা,
অবশ্যই
ঈদের আগের দিন রাতের ব্যস্ততাটা।
তো ভিডিও আছে আজকে পেজে।
তো যে ঘটনাটা বলবো, তিনিও আমার রোগীদের থেকে একজন, তার পরিচিত একজন ঘটনা। তো আসলে ডক্টর হয়ে একটা সুবিধা আছে, আসলে প্রচুর মানুষজনের কাছ থেকে ঘটনা পাওয়া যায় যখন সে শুনে যে আমি এরকম ভূতে ফেমে আসছি। তো যে ভাইয়ার ঘটনা বলবো তার নাম হচ্ছে সুজন। তার বাবা মা কেউ ছিলেন না।
আচ্ছা।
তো বাবা যখন মারা যায় তার 6 মাসের মাথায় মা মারা যায়। কিন্তু মা মারা যাওয়ার ঘটনাটা এমন যে মা কি কারণে মারা যায় তা আসলে এখনো পর্যন্ত উনি বের করতে পারেন নাই। বাবা মারা গেছেন 6 মাসের মাথায় রাতের বেলা, হয়তো স্ট্রোক, মানে এত কিছু চেষ্টা করেন নাই জানার জন্য যে মা কেন মারা গেছে। গ্রামের মানুষজন তো এখনকার এই নাক ছিটকে জগতের থেকে একটু ভিন্ন জগতের ঘটনা, কারণ আসলে ভাই 1983 সালের ঘটনা।
আচ্ছা,
এই রিসেন্ট ঘটনাগুলো না আগের ঘটনা থেকে একটু ডিফারেন্ট। আগের ঘটনার মধ্যে একটা আলাদা মজা আছে।
মজা আছে,
আমি এই ঘটনা কালেক্ট করতে তার সাথে প্রায় কুষ্টিয়া এবং ঢাকার মাঝামাঝি রাস্তা, যে আমাদের আফগান ভাইদের রাজবাড়ি এলাকায় আমার সাথে তার দেখা হয়, ওটি করতে গিয়েছিলাম তখন তার সাথে দেখা। তো হাসপাতালেই দেখা, হাসপাতালেই পরিচয়। ওই তখন তিনি আমার সাথে ওই দিনই ফার্স্ট দেখা, এবং এরপরে আর তার সাথে আমার দেখা হয় নাই। তো তিনি আমাকে ঘটনা বলেছিলেন এবং ঘটনাটা আসলে আমি আগেই কালেক্ট করে রেখেছিলাম, আমার আগে এপিসোডে বলার কথা ছিল কিন্তু সামহাও আমি এটা সিলেক্ট করি নাই।
আচ্ছা,
আজকে ঈদের দিন মনে হয় এটা বলা উচিত। তো একটু আগে যে ঘটনাটা শুনলাম তুহিন সাহেবের ঘটনাটা,
জি জি,
ওনার ঘটনা যেমন হৃদয় বিদারক, এটাও একটু কাছাকাছি পর্যায়ের ঘটনা।
আচ্ছা,
তো উনি ওনার বাবা মা ছিলেন না, তো ওনাকে লালন পালনের দায়িত্ব নেন হচ্ছে ওনার খালা, মেঝো খালা। তো ওনার খালার বাসা হচ্ছে কুষ্টিয়াতে, গ্রামের একটা গ্রাম অঞ্চলে, আমি নাম বলছি না সেই জায়গা। তো উনি বড় হয়েছিলেন খুলনাতে, কিন্তু কুষ্টিয়াতে পরবর্তী সময় তার খালার কাছে চলে যেতে হয়। তো কুষ্টিয়াতে যেখানে থাকতেন সেখানে থাকতে থাকতে 5 বছর হয়ে যায়। তো 16-17 বছর ক্লাস 9 তিনি পড়েন, তখন 1983 সালের ঘটনা বলছি। তো ওই দিন প্রচন্ড মেঘ ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, স্কুল শেষে সে বাসায় আসে। বাসায় আসার পরে তাদের বাসাটা এরকম যে ওই গ্রামের বাড়ির সব ওই বাড়িটা, ওইখানকার যে কয়টা ঘর বাড়ি আছে তাদের বাড়িটা সবার লাস্টে। তার বাড়ির পিছনে একটা ঝোপ আছে, আর ঝোপের মানে বাড়ির পিছনটাতে ঝোপ, গরুর রাখার একটা গোয়াল ঘর আছে, আর পাশে একটা ল্যাট্রিন আছে তাদের পিছনে যাওয়ার জন্য ঘরের। তো মানে অনেক আগের কথা বলছি রাসেল ভাই। আর ঠিক ল্যাট্রিনটা থেকে 15-20 কদম পিছনে একটা বড় সড়ো পুকুর আছে, সেখানে ওই বলে যে এলাকা ওইখানকার লোকজন মিলে মাছ চাষ করে।
আচ্ছা,
তো উনি 5 বছর হয়ে যায়, তো ওখানকার সেখানকার লোকাল স্কুলে সে পড়াশোনা করতেন। তো সেদিন প্রচন্ড বৃষ্টি হবে হবে ভাব। তো বাসে আসতে আসতে 8টা বেজে যায়, মানে স্কুল শেষে খেলাধুলা শেষে আড্ডা টাড্ডা মেরে রাত্রে বাসা যেতে আসতে তখন লাগে। তো পড়াশোনা করে তিনি শুয়ে পড়েন সেদিন রাতের বেলা। এরকম যে তাদের বাসায় রাসেল ভাই বিড়াল আছে, ওই বিড়ালটা প্রায় সময় কান্নাকাটি করে। তো ওই দিন রাতের বেলা তার ঘুম ভাগে এরকম মেঘের গর্জনে, তো তার বাসা তার মানে বারান্দা, ঘরের যে বারান্দা উপরে টিন শেড, তো ঘরের যে বারান্দা সেখানে তার খাট ছিল, পড়ার টেবিল ছিল, ওখানে এসে পড়তো থাকতো। তো তার খালার আবার কোনো সন্তান ছিল না, তিনি থাকতেন সবসময় তার খালার খালাখালুর দেখাশোনা করার জন্য, খালাখালুও বয়স্ক। তো রাত্রে তখন ঘড়ির কাটা কয়টা ঠিক নাই, মনে নাই তার, কিন্তু তখন যে গভীর রাতে, এটা তিনি একদম স্পষ্ট আমাকে বলেন যে গভীর রাতে তার ঘুম ভাঙে। আর গ্রামের গ্রামাঞ্চলে রাতে, রাসেল ভাই 1983 সালে রাত 12টা মানে অনেক গভীর রাত, আমি এরকম সময়টাই ধরে নিয়েছি আর কি। হঠাৎ করে তিনি কান্নার শব্দ পান। তো ঘুম ভাঙার পর কান্নার শব্দ পাওয়ার জন্য আরো পরিষ্কার ভাবে টিনের চালে তিনি কান রাখেন, যাতে সে পরিষ্কার শুনতে পান এই কান্নাটা কোথা থেকে আসছে। কারণ তারাই হচ্ছে ওই বাড়িটার সর্বশেষ বাড়ি, ওখানে এত রাতে কোনো লোক আসার কথা না। প্রথম ইনস্ট্যান্সে মনে হচ্ছিল যে সে জায়গাটা বিড়াল কান্না করছে, বিড়ালের কান্না। আপনি রাসেল ভাই একটু খেয়াল করেন যে
অনেক সময়
মানুষের মতো, এবং এত স্পষ্ট মানুষের মতো কান্না করে, প্রথম মনে হচ্ছিল এটা বিড়াল কান্না করছে। এই কান্নাটা যখন একটু গভীর হয় তখন বিলাপে শুরু হয়। বিলাপটা এরকম যে আমাকে একটু খেতে দেন, আমি ক্ষুধার্ত, আমি সারাদিন কিছু খাই নাই। ওখানকার যারা গরিব ভিক্ষুক তারা সকালবেলায় এরকম ভিক্ষুক বা ভিক্ষা করেন, এত রাতের বেলা এই জায়গায় খাওয়া চাচ্ছে। খুব অবাক লাগতে থাকলো কিছুক্ষণ পর, গভীর কান্না, এত মায়া কান্না যে উনি এরকম কান্না আগে কখনো কাঁদতে দেখেন নাই। এরকম কান্না শুনলে যে কেউ ঘর থেকে দৌড়ে বাইরে হয়ে বের হয়ে যে তাকে সাহায্য করতে চাইবে। বলছে যে আমাকে কেউ কিছু খেতে দেন, আমি সারাদিন কিছু খাই নাই। মুহূর্তের মধ্যে তার ভয়েসটা চেঞ্জ হয়ে যায় তার মায়ের মতো, আমাকে একটু খেতে দেন, আমি কিছু খাই নাই। তো স্বাভাবিকভাবে আপনার মা মরা ছেলে, সে মায়ের ভয়েস শুনছে, মা খেতে চাচ্ছে, প্রথম ধাক্কাতে তাকে তার একটু হেল্প করতে মনই চাচ্ছিল। কিন্তু রাসেল ভাই এত গভীর রাতে কে আছে ওইখানে এটা জানার জন্য প্রথমে সে চিন্তা করে, আমি কি বের হব কিনা। আর ওই মাহফিল টাহফিলে যেত তো রাত্রে বেলা প্রায় সময় তিনি ঘরে আসতেন ওখানে বন্ধু বান্ধবদের সাথে। তো তার এরকম ছিল যে আমি তো যেতেই পারি রাত্রে বেলা, কতই তো আসছি আর কত গভীর রাতে বাসায় আসছি, এটা কোনো রাতই না। তো উনি হারিকেন নিয়ে ওই বাড়ির পেছনের দিকে যান। তো বাড়ির পেছনটা যাওয়ার সময় ওই ল্যাট্রিনটা পড়ে, ল্যাট্রিনটা থেকে বাম দিকে পশ্চিম দিকে তিনি দেখতে পান একটা উঁচু ঢিবির মতো। ওই ঢিবির উপর, ঢিবিটা এরকম যে প্রথমে এটা ঢিবি মনে হলো, পরবর্তীতে সময় হয়েছে 3.5 হাত ওই কবরের মতো একটা স্পেস। খুব অবাক লাগতে থাকে যে এই জায়গায় তো লাস্ট পাঁচ বছর ওয়াশরুমে তো যাওয়া আসা হয় রাসেল ভাই, এখানে কখনো এরকম উঁচু ঢিবির মতো কিছু ছিল না। তিনি প্রথম ধাক্কাটা তখন পেয়ে যান যে একটা মহিলাকে দেখে, গাছের নিচে একটা মহিলা বসে আছে, ওই গাছটাও আবার ওই আপনার রাবার গাছ, ওখানে রাবার গাছটার সামনে একটা কবরের মতো একটা স্পেস। এটা কবর কিনা রাসেল ভাই এটা আমি এখনই বলতে পারছি না। একটা মানুষ দেখতে পান, মানুষের অবয়ব দেখতে পান, এইটা দেখে উনি ভয়ে ভেতরে চলে যান। ওই মুহূর্তে খালুকে জাগাবে কি না জাগাবে এই ডিসিশনে ভুগতে থাকেন। তো সবাই ঘুম, উনি রুমে আসার পরে উনি আবারও কান পাতার চেষ্টা করে, ওই জায়গা থেকে কান্নার আওয়াজ আসতে থাকে, আমাকে একটু হেল্প করেন আমার অনেক বড্ড ক্ষুধা পেয়েছে। আমি খুব গুছিয়ে বলছি, এটা ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে ছিল। তো উনি ভাবছে ভাবছে বলবে কি বলবে না, হঠাৎ করে এরকম সময় আস্তে আস্তে এই ওখানকার মসজিদে তখন মাইকে আজান হতো না, ওই এলাকার মসজিদে তো ভয়েসের আজান আসছে এমন সময় শুনতে পেল, আর ঠুকঠাক শব্দ হচ্ছে, তার মানে তার খালু জেগেছেন। আচ্ছা, ওইটা এই ঠুকঠাক শব্দের মধ্যে ওই কান্নাটা হারিয়ে যায়।
আচ্ছা,
তো পরবর্তী দিন রাসেল ভাই মানে এটা সিম্পলি সিম্পল ভাবেই উনি নিয়েছেন যে কান্নাটা উনি বের করবে, ইয়াং মানুষ তো। তো পরের দিন স্কুলে সে আর যায় নাই, বিকালবেলা তাদের একটা জায়গা আছে কালভার্টের মতো একটা জায়গা, সেখানে ফ্রেন্ডদেরকে বলে যে এই ঘটনা, আমি তো রাত্রেবেলা গতকালকে আমাদের বাড়ির পেছনে উঁচু ঢিবির মতো পাইছি, কিন্তু বুঝলাম না আমার খালা খালু যতক্ষণ বাথরুমে যায় বা ল্যাট্রিন ইউজ করে তারা এরকম ঢিবির কথা কেন বলে না, এটা কি তারা খেয়ালই করে নাই, জিনিসটাকে কে তো খেয়াল করে না, আমি তো দেখলাম যে রাবার গাছটার সামনে উঁচু একটা ঢিবির মতো হয়ে আছে। তো তার একটা ফ্রেন্ড খুব ইন্টারেস্ট শো করে যে দোস্ত তোর সাথে আমি আজকে থাকব, তোর সাথে আমি থাকবো, আমাকে থাকার ব্যবস্থা কর, তোর সাথে আমি ঘুমাবো। তো এটা প্রথম না যে ফ্রেন্ডটা তার সাথে আজকে থাকছে, এর আগেও সেটা ফ্রেন্ড তার সাথে ছিল। তো তার সে ওই ফ্রেন্ডকে নিয়ে যায়, তার ফ্রেন্ডের নাম হচ্ছে সবুজ, ফ্রেন্ডকে নিয়ে যায় এবং তার সাথে রাতে থাকার ব্যবস্থা করে। কোন কান্নার সাউন্ড রাসেল ভাই সেদিন রাতে আর হচ্ছে না।
আচ্ছা,
খুব অদ্ভুত লাগছে যে কোনো কান্নার সাউন্ড নাই। তো ওর ফ্রেন্ড হঠাৎ মাথার মধ্যে দুষ্টুমি বুদ্ধি, তো এই তুই না বলছিলি কবরের মতো উঁচু ঢিবি একটা আছে, চলো ওইটা দেখে আসি। তো সেখানে তিনি হারিকে নিয়ে যান, হারিকে নিয়ে যায় দেখেন যে কবরের মতো উঁচু ঢিবি, ওখানে ওই মানুষটা বসে আছে, দুইজন একসাথে দেখছে, কিন্তু ওই মানুষটার তেমন মুভমেন্ট নাই, কোনো কান্নার সাউন্ড নাই, কিচ্ছু নেই। এটা দেখে ওনার ফ্রেন্ড কি করে, ওই তাড়ানোর ব্যবস্থা করে, লাঠি ছোটানি, লাঠি মানে গাছের ডাল ভেঙে এই কে এখানে, মানে তাড়া করবে এরকম অবস্থা। ওই মহিলা যখন ওনার দিকে তাকায়, ওনার আর কিছু মনে নাই, উনি ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যায়। জাস্ট এতটুকু মনে আছে যে ওনার ফ্রেন্ডকে চুলের মুঠি ধরে টান দিয়ে নিয়ে যায়, কোথায় নিয়ে যায় জানা না।
আচ্ছা,
ওই দিন রাতের বেলা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেটা দেখে সে অজ্ঞান হয়, সেটা হচ্ছে ওই মহিলা একটা ছোট বাচ্চার মাথা জিব্বা দিয়ে চাচ্ছিল।
আচ্ছা, এটা তো খুব ভয়ঙ্কর দৃশ্য,
ছোট একটা মাথা জিব্বা, ছোট একটা বাচ্চার মাথা, এখন এটা আদৌ বাচ্চার মাথা নাকি অন্য কিছু, তবে যতটুকু এই হারিকেনের আলোতে মনে হচ্ছিল যে এটা বাচ্চার মাথা হতে পারে। উনি অজ্ঞান হয়ে যায় আসল ভাই, প্লাস ওনার ফ্রেন্ডকে টান দেয়, চুলের মুঠি ধরে টান দেয়। পরের দিন সকালবেলা উনি ওনার খালা খালুকে জানায় ঘটনাটা, খালা খালু ওনাকে বাইরেই পায়। তো খালা খালু যখন বাইরে পায় তখন বলে কি অবস্থা, বলে যে আরে ভাই খালু আমার এই হয়েছে রাতের বেলা, সবুজ আসছিল রাত্রেবেলা, আমি গত পরশু দিনই জিনিসটা প্রত্যক্ষ করছি, আজকে গতকালকে রাতে এই ঘটনা ঘটলো। তো ওই দিন আবার সবুজের বাবা মা আসছে, তার ছেলে তো গতকালকে থেকে আসে নাই, তো বাসায় নাকি ছেলে জানায়ও নাই যে উনি রাত্রেবেলা এখানে থাকবেন। তো ঘটনাটা ক্লিয়ার করে সবাইকে বলে যে এই ঘটনা, আমি রাত্রেবেলা এখানে এই উঁচু ঢিবি আছে, আপনি কি খেয়াল করেন নাই নাকি, আমি আর সবুজ ছিলাম রাত্রেবেলা, একটু সবুজকে তো আমি রাত্রেবেলা আমার সাথে থেকে এই অবস্থা হয়ে গেছে। তো ও উনিও ভীত সন্ত্রস্ত ছিল, সবাই তেমন কিছু বলেন নাই, কিন্তু ওই এলাকা ভিত্তিক ডিসিশন হয় যে আসলে কি আছে এটা দেখার জন্য। প্রথমে ওই জায়গাটা আসলে একটা ঢিবির মতো আসলেই পায় এবং ডিসিশন হয় যে এটা খুঁড়বে। তো এলাকার লোকজন প্রায় ওই ঘর যে কটা ছিল সেখানকার লোকজন বাদেও অন্যান্য এলাকার লোকজনদের মাঝেও খবর ছড়ে যায়। তো তারাও কয়েকটা মানুষজন আসে দেখতে। তো কবর খোঁড়ার জন্য রাসেল ভাই আপনি কতটুকু খুঁড়বেন, 3.5 হাত মানে গর্ত, গর্ত করছে কিছু বাচ্চারা। তো গোর খোদা একটা বলে ভিতরে কিচ্ছু নাই, আমি উঠে চলে আসি। হঠাৎ করে তার পা একটা নরম সারফেসের মধ্যে পড়ে, পায়ের থেকে হাত তুলে করে দেখে যে একটা হাতের কবজি কবরের ভেতরে। এবং মানে একদম তাজা হাতের কবজি। উনি খুব ভয় পেয়ে যায়, আর সাথে সাথে আরেকটা হাত পায় এবং চারটা পা পায় যত ভেতরে ঢুকে। কিন্তু ভেতরে ঢোকার সময় কবরের ভেতর থেকে কান্নার সাউন্ড তখন সবাই শুনতে পায় রাসেল ভাই, আর হই হুল্লোড় পড়ে যায় গ্রামের বাড়ির মানুষজন যে কি হচ্ছে এই জায়গাটাতে, কবরের ভেতর থেকে কান্নার সাউন্ড আসছে। সাথে সাথে একটা মাথা পাওয়া গেল। তো আমি একটা জিনিস স্কিপ করে গেছি, ওই হাতগুলো আর পাগুলো উঠিয়ে একটা থালার বস্তার মতো পিছিয়ে ওখানে রাখছিল বারবার। তো এলাকার হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। তো হুজুর বলছে আপনারা সবাই একটু দুরুদ পড়তে থাকেন আর কালেমা শাহাদাত পড়তে থাকেন। তো উনি যেটা দেখলেন, সবাই যেটা দেখলেন, কালেমা শাহাদাত পড়ার পরপর হাতগুলা বারবার ভাইব্রেট করছিল, হাত নড়ে নড়ে উঠছিল, হাত আর পাগুলা কালেমা শাহাদাত পড়ার পর নড়ে নড়ে উঠছিল। আরো যখন গভীরে যাওয়া গেল তখন দেখা গেল যে একটা মাথা, একটা মহিলার মাথা। এই মহিলার মাথা দেখে ওইখানে যে ভিড়ের মানুষজন ছিল, আসলে ভয় পাচ্ছে না কেউ, কিন্তু সবাই দেখে খুব হতভম্ব হয়ে যাচ্ছে। ওই ভিড়ের মাঝখান থেকে একটা লোক অজ্ঞান হয়ে যায়। পরে আবার ওনাকে নিয়ে ছোটাছুটি, পরে ওনাকে নর্মাল করার পর জানতে পারে, এবং ওই মাঝখানে ওনাকে নর্মালের মাঝখানে একদল ওইটাকে ওই লাশ উঠায়, একটা বাচ্চা সহ। লাশ উঠানোর পর ওই কাফনের কাপড় দিয়ে পুরো লাশটা পেঁচায়, পেঁচানোর পর এটা বাড়ির উঠোনের মাঝখানে রাখা হয়। তো ওনাকে যখন নর্মাল করা হয়, নর্মাল করার পরে উনি ওনার কাছ থেকে জানতে পারে উনি আবার এক গ্রাম পরের মানুষ। উনি দেখে অজ্ঞান হয়ে যায়, কারণ উনি বাজারে যাচ্ছিল, সবাই জটলা দেখে, তো সবাই শুনে যে কি জানি অলৌকিক একটা ঘটনা ঘটেছে বাড়ির পেছনে, সেও আসে ইন্টারেস্ট নিয়ে দেখতে। সে বলে এটা আমার পাশের বাড়ির মহিলা, উনি এইখানে কিভাবে আসলো, এই কবর এখানে কিভাবে আসলো। তো পরবর্তীতে এই লাশ ওনাদের বাড়ি, ওই মেয়ের মহিলার বাড়িতে নিয়ে যাওয়া হয়, দাফন করা হয়, এবং শোনা যায় যে ওই মহিলা রাসেল ভাই সুইসাইড করে, যখন সুইসাইড করে তখন তার উনি প্রেগনেন্ট ছিলেন, এবং যে সুইসাইড করার রিজনটা হচ্ছে ওনার হাজবেন্ড ওনাকে ছেড়ে চলে যায় গ্রামের বাড়ি থেকে। কিন্তু এই সুইসাইড করার পর ওনার লাশ কোথায় ছিল এটা কেউ খেয়াল করে, খোঁজ নেয়নি, সবাই জানে উনি চলে গেছেন কোথাও। তো পরবর্তী সময় জানা যায় এলাকা ভিত্তিক যে উনি সুইসাইড করেছিলেন, তো লাশ কোথায় এটা কেউ জানতো না। এই জায়গায় চলে আসবে তার বাড়ির পেছনে, এটাও কখনো তিনি কেউ কল্পনা করেনি। তো দাফন কাফন শেষ হয়, দাফন টাফন শেষ হওয়ার পর উনি আর এইগুলি কেমন খোঁজ খবর রাখেন না। কিন্তু রাসেল ভাই বাড়ির পিছনে এরকম একটা ঘটনা ঘটে গেছে, ওনার নিশ্চয়ই বাড়ির পিছনে যেতে ইচ্ছা করবে না। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। পরবর্তীতে ওই জায়গাতে আর এরকম কিছু দেখে নাই, কিন্তু উনি বাড়ির পিছনে ওই পিছনে আর কখনো যেতে পারেনি।
বাহ, অনেক চমৎকার একটা ঘটনা দিয়ে শুরু করলাম আমরা আমাদের আজকের ভূত এফএম। যদিও তার আগে একটা ইমেইল গেছে এবং তারপরে ডক্টর আলিফের কাছে আমরা তখন ঘটনা শুনছিলাম, এবং আপনারা শুনছেন ভূত এফএম স্পেশাল, যেটা একদম ঈদের আগের মুহূর্তে কয়েক ঘন্টা আগে প্রচারিত হচ্ছে। এবং আপনারা সবাই এই ব্যস্ততার মধ্যে, যেহেতু আলিফ যেমন বলছিলেন যে আপনারা সময় দিচ্ছেন আমাদেরকে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের ইমেইল করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, উইচ ইজ BHWTFM এট দ্য রেট RADIO FORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনা। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutafm.rasel। এখানে আপনারা ঈদের শুভেচ্ছা যেমন জানাচ্ছেন আরো সবকিছুই লিখতে পারেন আমাদেরকে, ঈদের শুভেচ্ছা ছাড়াও কোন ঘটনা ভালো লাগছে সেটাও লিখছেন, সবকিছু আমাদের জানান। এবং আমরা সারা সপ্তাহ জুড়েই আপনাদের এই জিনিসগুলো ফলো করি, সো অবশ্যই অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। এখন যাব ছোট্ট একটা বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসব, তখন থাকবেন আফনান ভাই, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড ফর ইউ ফুর্তি রেডিও ফ্যাম অ্যান্ড ডু ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.5, আর আমরা ঈদ স্পেশাল এপিসোডে আছি আজকে। ভূত এফএম ঈদ স্পেশালে আপনাদের আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং আমি রাসেল আছি এই মুহূর্তে, আমার সাথে রয়েছেন আফনান ভাই এবং মাসুম ভাই তো আছেনই অলওয়েজ মিউজিকে। সো এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি আফনান ভাইয়ের ঘটনায় যাব এবং তার কাছ থেকে শুনে আসবো তার জীবনের প্রথম ঘটনা।
আসসালামু আলাইকুম।
তার একটু কথা বলে নিই না?
অবশ্যই।
হ্যাঁ, কথা বলে নিই, সেটা হচ্ছে ঈদের প্রস্তুতি কিরকম? ওয়েলকাম সালাম।
আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে যেহেতু আসছি এখানে, স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন আজকে তো বাসায় যাওয়া হয় নাই। তো আসলে রাসেল ভাই, মানে আপনি যখন আমাকে জানালেন যে আসতে হবে, আসলে সত্য কথা বলতে কি, 2013 সাল থেকে তো এখানে আসছি। তো আসলে যখনই মানে রেডিও ফুর্তিতে আসার সুযোগ পাই, তখন সেটা ঈদ হোক, যাই হোক, যে অকেশনই হোক, সেই আমার যাওয়াটা আমি পিছিয়ে দিই। তো যার কারণে আজকে কিন্তু এখানে, এবং এটা কিন্তু টোটালটাই মানে সকল লিসেনারদের ভালোবাসা, মানে আর কিছুই নাই, ভালোবাসাটার জন্যই আমরা কিন্তু আসি এখানে
সত্যি তাই।
তো আজকে অসংখ্য ধন্যবাদ আমি জানাচ্ছি যারা রেডিও ফুর্তির সাথে সংশ্লিষ্ট যারা আছেন, স্পেশালি রাসেল ভাই এবং মাসুম ভাই যারা আছেন, তারপরে যারা গেস্ট আমি ছাড়াও আছেন, বাবু ভাই আছেন, আলিফ ভাই আসছেন, তারপরে আর লিসেনারদের কথা কি বলবো, যে আপনারা শোনেন দেখেই তো আজকে রেডিও ফুর্তিতে এতদিন ধরে চলছে এই প্রোগ্রামগুলো। তা যদি সেই 2010 সাল থেকে শুরু, আজ 2018 সাল, অনেকদিন কিন্তু রাসেল ভাই,
একদম অনেকদিন।
তো আর এই 2000 এত সময় ধরে একটা প্রোগ্রামের মানে কন্টিনিউ করাটা অনেক কঠিন ব্যাপার। তো আপনাদের ভালোবাসা আছে দেখেই এটা চলছে, এবং আপনাদের ভালোবাসা আছে দেখেই আমরা কিন্তু এখানে আসতে পারি।
এবং আমাদের তো হচ্ছে আসলে 8 বছর পূর্তির পরে এই প্রথম আপনাদের আসা।
জি জি,
হ্যাঁ সেটাই। তো আমরা ঘটনায় চলে যাই।
হ্যাঁ রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি বলবো, তো ঘটনাটি আমাদের রাজবাড়ি জেলার ঘটনাটি আমি শুরু করব আজকে। আমার ফার্স্ট স্টোরিটা আমাদের রাজবাড়িতে, মানে রাজবাড়ির একদম প্রান্তিক পর্যায়ে, ঠিক বালিয়াকান্দি উপজেলার ঠিক আগের দিকে একটা বিশাল একটা বিল পড়ে। ওই বিলের ঘটনা আমি এর আগে অবশ্য বলেছি। ওখানে একটা গ্রাম আছে, নাম হচ্ছে বারেক গ্রাম। তো বারেক গ্রামের একটা ঘটনা, সেটা হচ্ছে, এটা অনেক আগের রাসেল ভাই, এটা সম্ভবত ব্রিটিশ পিরিয়ডের ঘটনা। এটা ওই এলাকার লোকজনের মুখে একটা মিথ, মানে একটা পৌরাণিক কাহিনীর মতো হিসাবে প্রচলিত আছে। আমি রাসেল ভাই প্রথম 2011 সালের দিকে আমার ওই ওই বারেগ্রামের পাশে আমার এক আত্মীয় বাড়ি আছে, আমার এক বন্ধু আছে, নাম হল আসাদুজ্জামান রনি, যে যার বাড়ি ওই কাছাকাছি আর কি। ও একদিন নৌকায় নিয়ে বর্ষাকালে মানে আমাকে ঘুরতে নিয়ে গেছিল ওই ওই বিলে। তো ওই অনেক দূর যাওয়ার পরে, প্রায় 2 কিলোমিটার ভিতরে যাওয়ার পরে, ও আমাকে একটা জায়গা দেখিয়েছিল, এই জায়গায় একটা ঘটনা আছে, একটা ভৌতিক ঘটনা। তা আমি পরে বিভিন্ন সময় ভুলে গেছি কি ঘটনা ছিল, আমার মনেও ছিল না, আমি ভুলে গেছিলাম। আমি ওই বিষয়টা আমি পরে মনে করে আমি রিসেন্টলি ঘটনাটি মানে কালেক্ট করেছি আর কি। আশা করি সবার ভালো লাগবে রাসেল ভাই। রাসেল ভাই, ঘটনাটি ওই আমাদের যখন দেশ ভাগও হয়নি ওই সময়, আর কারণ ওই সময়ে বারেগ্রামটা রাসেল ভাই বর্ষাকালে যেটা হয় সেটা হলো ওই টোটালটাই মানে পানির নিচে চলে যায়। ওখানে যারা যে সমস্ত লোকজন থাকেন আর কি ওই এলাকায়, ওনারা ওই মাটি ফেলে ফেলে ওই জায়গাটা উঁচু করেন, যেখানে ওনারা থাকবেন আর কি, ওটা উঁচু। আর যখন বর্ষাকাল শেষ হয়ে যায় তখন কিন্তু বিশাল পতিত জায়গা পড়ে থাকে, যেখানে ওনারা মানে ফসল টসল ফলান আর কি। আর ওই বাড়িগুলো উঁচা করার ওই সুবাদে রাসেল ভাই, প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু এক একটা করে পুকুর রয়েছে, যেহেতু পুকুরের মাটি দিয়ে ওই জায়গাটা ওনারা উঁচা করে ওখানে বাড়ি করেছেন, প্রত্যেকটা বাড়ির সামনে আপনি একটা করে পুকুর পাবেন, এখনো পাবেন সেখানে। তো রাসেল ভাই যখন ওখানে ওই সময়টাতে লোকজন কি করত, বিশেষ করে বর্ষাকালে, আমরা জানি রাসেল ভাই বর্ষাকাল মানে যখন বৃষ্টি হয় তখন দেখা যায় কি, আমরা কিন্তু জানি যে ওই পুকুর থেকে কই মাছ, টাকি মাছ, শোল মাছ এগুলো কিন্তু উঠে আসে পানির সাথে সাথে, তখন কিন্তু ওই অনেকটাই কিন্তু ওই মাছগুলো ধরতে যায়। তো গ্রামে একজন লোক ছিল রাসেল ভাই, মানে ওই লোকটার নাম অনেক আগের, তো লোকটার নামটা আমি সংগ্রহ করতে পারি না যে আসলে এক্সাক্ট ওনার নামটা কি ছিল আর কি। তো উনি ওই বর্ষাকালে ওই যখন বৃষ্টি হতো উনি বুঝতে পারতেন যে এখন হয়তো বা পুকুর থেকে মাছ টাছ হয়তো উঠে উঠে আসবে আর কি। তো উনি কি করতেন, উনি ওই মানে বের হতেন, আর ওই সময় রাসেল ভাই ওই টর্চ লাইট ছিল না ওনার। তো ওই সময় যেটা করতেন সেটা হলো, গরিব মানুষ তো, ছাতাও ছিল না, ওই আমরা যে এলাকায় যেটাকে বলে মান কচু বলি আর কি, বিশাল বড় কচুর পাতা। তো উনি ওনার বাসার বাসায় পান কচু ছিল, উনি ওইগুলো ছিঁড়ে নিয়ে মাথায় দিয়ে, যাতে পানি না পড়ে আর কি, তো ওটা মাথায় দিয়ে যেতেন। ওই সময় স্থানীয় ভাবে একটা ইয়ে আছে, মানে এক ধরনের প্রদীপের মতো হারিকেন, তো ওই সময় ওই রকম হারিকেন ছিল না, ওই যে আমরা যে হারিকেন গুলো দেখি। তো ওই সময় সিকিম নামক এক ধরনের একটা জিনিস ওই সময় ছিল, ওনারা নিজেরা বাঁশ টাস দিয়ে এরকম একটা প্রদীপের মতো বানাতেন আর কি, যাতে করে। তো ওইটা উনি হাতে নিয়ে বের হয়েছেন। তো বের হওয়ার পরে হাঁটছেন হাঁটছেন, হঠাৎ করে উনি মানে একটা পুকুরের কাছে যখন চলে আসেন, আসার পরে দেখে বিশাল আকৃতির একটা শোল মাছ, মানে মানে অসম্ভব রকমের বড়। তো উনি চিন্তা করলেন যে এই একটা মাছ এ তো পুরো গ্রামের লোকে খেয়ে শেষ করতে পারবে না। কিন্তু রাসেল ভাই চিন্তা করলেন এই মাছটাকে তো এইভাবে, এর তো গায়ে অনেক শক্তি, আমি তো এইভাবে হঠাৎ করে একে ধরে নিয়ে যেতে পারবো না, ও তো লেজে বাড়ি দিয়ে আমাকে ফেলে দেবে। তো উনি চিন্তা করলেন আমি বাসা যেহেতু আমার কাছে, দ্রুত চাই তো গিয়ে একটা টেটা নিয়ে আসি। রাসেল ভাই টেটা তো মানে মোটামুটি সবাই চেনে আর কি, একটা টেটা নিয়ে আসি। তো উনি সত্যি দ্রুত বাসায় গেলেন এবং টেটা নিয়ে আসলেন। টেটা নিয়ে আসার পরে উনি দেখলেন যে না মাছ ওই জায়গাটা জায়গায় আছে, ওখান থেকে মুভ করে নাই। তো উনি যেটা করেন রাসেল ভাই, ওই টেটা দিয়ে মাছের মানে ঘাড়ের কাছে একটা আঘাত করেন। তো আঘাত করার সাথে সাথে মাছটা মানে একটা মানে তার স্বরে একটা আর্তনাদ করে ওঠে। এমনি মাছ তো আসলে নর্মালি শব্দ করতে পারে না, ওরকম আর্তনাদ করে উঠে সাথে সাথে এক লাফ দিয়ে একটা পুকুরের মধ্যে চলে যায়। তো উনি চিন্তা করেন হারে মাছটা ধরতে পারলাম না, কিন্তু পুকুরে যে গেছেন মাছটা যে গেছে কোন পুকুরে এটা তো উনি মার্ক করে রেখেছে, যাক পুকুরে যেহেতু গেছে সারা রাত আমি পাহারা দেবো যেন আবার উঠে না আসে, সকালবেলা গ্রামবাসীদেরকে নিয়ে এই মাছটা ধরবই আমি। রাসেল ভাই সকালবেলা গ্রামের অন্য লোকদেরকে খবর দেন যে এই পুকুরের মধ্যে একটা বড় আকৃতির মাছ আমি কালকে আঘাত করেছি টেটা দিয়ে, এটা এই পুকুরেই আছে, আসো আমরা সবাই জাল দিয়ে মাছটা ধরি। তো রাসেল ভাই ওখানে যারা ইয়াং আরো যারা ছিল সবাই খুব উৎসাহ নিয়ে জাল টাল ফেলে মাছ ধরার মানে আয়োজন শুরু করেছে। তো সত্যি রাসেল ভাই বেশ কিছুক্ষণ পর যখন জাল ফেলেছে মানে বড় একটা মাছের মানে উপস্থিতি তারা টের পেয়েছে পুকুরে।
আচ্ছা,
তো ওরা অনেক কষ্টে সত্যি রাসেল ভাই মাছ ওটা ধরেছে। ধরার পরে যখন উপরে উঠেছে উপরে উঠিয়ে এনেছে দেখি তো আসলে অনেক বড় একটা শোল মাছ। তখন ওরা বলে যে এবার আমরা যেহেতু সবাই মিলে ধরেছি এটাকে আমরা সবাই টুকরা টুকরা করে আমরা আমাদের মতো ভাগ করে নিব। এখন রাসেল ভাই গ্রামে তো ওই গ্রামটা খুব বেশি বড় না, ছোট গ্রাম, মাত্র 50-55 ফ্যামিলির বসবাস ছিল ওখানে, এখন মাছ ধরেছে হয়তো বা 30-40 জন। এখন ওনারা এসে বলছে আমরাও তো গ্রামবাসী আমাদেরকেও কিছু ভাগ দাও, কিন্তু যারা মাছ ধরেছে বলে যে না আমরা এত কষ্ট করে ধরেছি তোমাদেরকে দেব না। তখন ওনারা ভাগছে, এক পর্যায়ে তাদের সাথে কথা কাটাকাটি করে রাগ করে বাসায় চলে যায়, ওনারা আর নেন নাই। রাসেল ভাই মাছটা ধরার পরে যখন সিদ্ধান্ত হলো এত বড় মাছ মানে বটি দিয়ে তো কাটা যাবে না, বড় কুড়াল দিয়ে মাথাটা আলাদা করতে হবে, তখন কুড়াল দিয়ে যখন মাথা আলাদা করে দেবে হঠাৎ করে দেখেন খুবই বৃদ্ধ একজন মহিলা এসে হাউ মাউ করে কান্নাকাটি শুরু করেছে ওখানে এসে, বলে মাছটা তোমরা মেরো না, মাছটা ছেড়ে দাও। বলে যে বুড়ি বলে কি তুমি কোত্থেকে আসছো, তোমাকে তো চিনি না, আগে কোনো দেখি নেই। বলে আমার বাড়ি পাশের পাশের গ্রামে শুনলাম যে এরকম একটা মাছ তোমরা ধরছো, তো এই জন্য চলে আসলাম, মাছটা মেরো না, মাছটা তুমি ছেড়ে দাও তোমরা। বলে পাগল নাকি, এত কষ্ট করে ধরলাম এত বড় একটা মাছ, এটা এখন ছেড়ে দিব না, এটা সম্ভব না। তো বুড়ি যখন বারবার নিষেধ করতেছিল তখন তারপরও কথা শুনতেছিল, এক পর্যায়ে লোকজন ক্ষিপ্ত হয়ে বুড়িকে মানে এক পর্যায়ে একরকম ঘাট ধরেই ওখান থেকে সরিয়ে দেয়। কিন্তু বুড়ি বারবার ফিরে আসতেছে যে মাছটাকে মেরো না, কিন্তু বুড়ির কথায় কেউ কর্ণপাত করে নাই। মাছটাকে কাটা হয়, টুকরো টুকরো করে কাটা হয়। কাটার পরে যারা ওখানে ছিল যারা মাছ ধরেছে সবাই মোটামুটি ভাগযোগ করে সবাই নিয়ে যায়। রাসেল ভাই নিয়ে যাওয়ার পরে ওখানে সবাই বাসায় গিয়ে রান্না টান্না করে খায়ও সেই মাছ। রাত যখন হয়ে গেছে রাসেল ভাই, গভীর রাত, হঠাৎ খুব মানে মায়াবী কণ্ঠে মানে খুবই মানে কান্নাকাটি করছে একজন মানে মহিলার আওয়াজ তারা শুনতেছে। সবাই বলতেছে মানে সবাই মানে ওইখানে গ্রামের অনেকেই সেটা শুনেছে, মানে প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে গেছে, বললো যে আমার ছেলেটাকে এইভাবে তোরা মেরে ফেললি, এটা কি ঠিক হলো, কতবার তোদেরকে নিষেধ করলাম আমার কথাটা শুনলি না তোরা, হ্যাঁ, এবং বলে যে শাস্তি তোরা পাবি, যে অন্যায় তোরা করেছিস, হ্যাঁ, এটা তোরা শাস্তি অবশ্যই তোদেরকে পেতে হবে। এরকম খুবই কান্নাকাটি করছিল। এবং রাসেল ভাই ওই সময় জানালা যারা খুলেছে মানে দেখেছে যে একজন বৃদ্ধ মহিলা, ওই যে বৃদ্ধ মহিলাটা উনি মানে যতটুকু দেখা গেছে উনারই মনে হয়েছে, উনি মানে লাঠিতে ভর করে ওই রাসেল ভাই যে মাছ যেহেতু অনেক বড় ছিল তার মাছের যে ভিতরের মেরুদণ্ড বা কাটাগুলো তো অনেক বড় বড়, তো প্রত্যেকটা বাড়ির পাশে উনি যাচ্ছেন গিয়ে ওই কাটাগুলো সংগ্রহ করতেছেন আর কান্নাকাটি করতেছে যে এইভাবে আমার ছেলেটাকে তোরা মেরে ফেললি, এটা ঠিক হইল না। রাসেল ভাই সকালে যখন গ্রামের অন্য সদস্যরা যারা সকালবেলা খেতে কাজ করতে গিয়েছে ওনারা দেখে খেতে ওনাদের সাথে অনেকেই কাজ করতে আসেন নাই, আজব ব্যাপার, এরা তো সকালে এত দেরি করে না, সবাই জিজ্ঞেস করে অমুককে দেখেছো বলে তো না, আর একজন কথা জিজ্ঞেস করে বলে তাকেও দেখি নাই। দেখে যে মানে কালকে যে লোকগুলো মাছ ধরেছিল বা মাছের ভাগ বাটোয়ারা করেছিল, এদের একজনও খেতে কাজ করতে আসে নাই। ইহাদের কাছে খুব অবাক লাগে, কি ব্যাপার ওরা খেতে কাজ করতে আসতেছে না কিনা, তো তো দেরি হওয়ার কথা না। তো কয়েকজন কৌতূহলী হয়ে বাড়িতে যান তাদের বাড়িতে। এখন দেখে যে বাড়ির ঘর দরজা ভিতর থেকে সব বন্ধ করা, এবং তাদের যে গোয়ালে যে গরু ছাগল আছে সেগুলোতেও সেগুলোকেও সকালে কোনো খাবার দেওয়া হয় নাই, সেগুলো মানে তাদের স্বরে ক্ষুধায় চিৎকার করতেছে। এখন তারা যখন বাইরে থেকে বারবার নক করার পরে এক পর্যায়ে দরজা ভেঙেই ঘরে ঢোকে একটা ফ্যামিলির, গিয়ে দেখে রাসেল ভাই ওই ফ্যামিলিতে মানে প্রত্যেক সদস্য মারাত্মক জল বসন্তে আক্রান্ত হয়ে সবাই বিছানায় শয্যাশায়ী। তখন আর একটা বাড়িতে গেল, দেখে সেখানেও একই অবস্থা। এইভাবে রাসেল ভাই ওই দিন যারা প্রত্যেকেই ওই যে মাছ খেয়েছিল যেটা, প্রত্যেকটা ফ্যামিলিতে একই ঘটনা ঘটেছে। এবং রাসেল ভাই ওনারা মাত্র দুই দিনের মাথায় মারা যায়। আর রাসেল ভাই জল বসন্ত ওইটা ওই যে ওইটা যখন মানে হওয়া শুরু হয়, একটা ই আছে না যে ওটা কিন্তু সারা গ্রামে ছড়িয়ে পড়ে, তখন লোকজন ভয়ে যারা মানে জীবিত ছিল বা যাদের হয় নাই ওনারা তাড়াতাড়ি করে গ্রাম থেকে সরে পড়া শুরু করে। এবং ওনারা কিন্তু দুই দিনের মধ্যে রাসেল ভাই যারা ওই মাছ খেয়েছিল ওই ফ্যামিলিগুলো একদম মরে সবাই মারা গেছে, সবাই শেষ। এখন ওনারা ওই গ্রাম ওইখান থেকে পাশে চলে যান, তাদের ভিটামিটি ছিল যে না এখানে আসলে আবার জল বসন্ত হতে পারে, চতুর্দিকে একটা আতঙ্ক জল বসন্ত ছড়িয়ে পড়তে পারে। কিন্তু রাসেল ভাই অন্য কারো কিন্তু জল বসন্ত হয় নাই, শুধু ওই ওই কয়টা ফ্যামিলিতেই হয়েছিল। তারপর রাসেল ভাই আর একটা ঘটনা যেটা, সেটা হচ্ছে যে এই ঘটনা ঘটার পরে ওই গ্রামের লোকজন তো সব যারা জীবিত ছিল, খুব বেশি তো ছিল না, 50-55টা ফ্যামিলি ছিল আর কি, ওনারা পাশের গ্রামে শিফট করেন আর কি। আর ওই সময় তো প্রচুর জায়গা পতিত ছিল, ওই সময় তো এরকম মানে ব্যক্তি মালিকানা এত জায়গা ছিল না, প্রচুর পতিত পড়ে থাকতো, সুতরাং ওনারা পার্শ্ববর্তী জায়গায় ওনারা শিফট করে ফেলেন। তারপর রাসেল ভাই যেটা হয় সেটা হলো ওই যে গ্রামটা সবাই যে যার বাড়িগুলো উঁচু করছিল, দেখা যাচ্ছে যে মানে প্রতিদিন একটু একটু করে ওই মাটির লেয়ারটা একটু একটু করে নিচে নেমে যাচ্ছে, আস্তে 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 নিচে নেমে, দেখা যায় কয়েক মাসের মধ্যে রাসেল ভাই ওই যে বাড়িগুলো মানে টোটাল ওই গ্রামের যতগুলো উঁচু বাড়িগুলো ছিল সব আস্তে আস্তে এমন একটা পর্যায়ে নেমে আসছে বাড়ির লেয়ারগুলো যে বর্ষা আসলে ওই এগুলো টোটালটাই পানির নিচে চলে যাবে।
আচ্ছা,
এভাবে রাসেল ভাই একটা সময় ওই টোটাল গ্রামটাই বর্ষার সময় পানির নিচে চলে যেত দীর্ঘ সময়ে। এই যে একটা মাছ খাওয়া নিয়ে যে একটা গ্রামের এত লোক মারা গেল, এইভাবে যে একটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেল, ওটাতে একটা অভিশপ্ত একটা জায়গা ছিল, আজও ওখানে এই ঘটনাগুলো মানে অনেকের মুখে মুখে ফেরে, হয়তো বা যার সাথে ঘটেছিল তার নামটা অনেকে ভুলে গেছে, সে নামটা এখন জানা যায় না। আসলে আমি একটা জিনিস আমি এই ঘটনাটা শোনার পরে এটা ফিল করলাম, সেটা হলো যে মাতৃত্ব এমন একটা জিনিস, সেটা মানুষের বেলাই হোক, কোনো পশু পাখির বেলাই হোক বা কোনো জিনের বেলাই হোক, মাতৃত্ব এমন একটা জিনিস যে সেটা সবার বেলা একই রকম থাকে। যেমন ওই মাছটাকে যখন ওরা ধরতে গেছিল ওই বৃদ্ধ মহিলা কত কান্নাকাটি করেছে, তারপরে কেউ কিন্তু তার কথা শোনে নাই। তো স্বাভাবিকভাবেই মানে এই ধরনের একটা অভিশাপ নেমে আসাটা এটা তো একদম মানে সাধারণ একটা ব্যাপার, কিন্তু আমার কাছে খুব অবাক লাগছে যে ওই মহিলাটা কি আকুতি মিনতি যে তাদেরকে করেছিল যে তাদের তার সন্তানকে যেন হত্যা না করা হয়, কিন্তু কেউ ওটা ভ্রুক্ষেপই করেনি। এখন রাসেল ভাই বারেক গ্রাম যেটা বিশাল বিল আছে, সাধারণত ওই ওইটুকুতে যদি মানে রাতের বেলা অনেকে মাছ ধরে, তো এই যে বর্ষাকালে এখন তো মাছ এখন ধরে আর কি, বড় ধরনের যদি কোন এই ধরনের শোল মাস্টার্স পায় ওরা কিন্তু ছেড়ে দেয়, ওনারা কিন্তু ধরে না ওটা, এখনো কিন্তু এটা ধরে না। এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আবার একটা বিরতিতে যাব, বিরতি যেতে যাওয়ার আগে জানিয়ে দিই যে আমাদেরকে যদি আপনারা ইমেইল করতে চান আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। এখন আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার ফিরে আসি। তার আগে একটু ফেসবুক পেজের অ্যাড্রেস দিয়ে যাই, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.rasel। ফিরে আসবো ডক্টর আলিফকে নিয়ে কিছুক্ষণের পরেই, সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন। স্টেডিয়াম রেডিও ফুর্তি, রেডিও ফ্যাম অ্যান্ড ডু ফুর্তি।
Exclusively on FusionBD.com.
Bhoot FM. The night comes alive with Gramin Phone.
ওয়েলকাম ব্যাক। বিরতির পরে আবারও ফিরে এলাম আমি রাসেল, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। এবং এই মুহূর্তে আমরা সরাসরি কোনো কথা না বলে চলে যাবো ডক্টর আরিফের কাছে, তার দ্বিতীয় ঘটনাটি শুনে আসবো। হাতে সময় খুব কম আমাদের, কিন্তু ঘটনা অনেকগুলো রয়েছে, সো আমরা ঘটনা শুনে আসি।
জি, থ্যাংক ইউ রাসেল ভাই। আমার দ্বিতীয় যে ঘটনাটা বলবো, যার নাম, তার নাম আফসার উদ্দিন আর কি। তিনি এই ঘটনাটি বলেছেন যে ওনার ঘটনাটা ঘটে হচ্ছে 1994 সালে।
আচ্ছা,
তো উনি ঢাকায় তখন পড়াশোনা করতেন এবং যখনই ছুটি পেতেন রাসেল ভাই, তখনই তার বাবা মার কাছে চলে যেতেন। তো রাজশাহীর ঘটনা বলছি রাসেল ভাই, আপনার আপনার ফেস একটু দেখতে যাচ্ছে রাজশাহীর ঘটনা,
অবশ্যই
বাগমারা উপজেলার ঘটনা।
আচ্ছা,
তো উনি যখনই রাসেল ভাই ওই জায়গায় যেতেন, তো দেখা যেত যে বৃহস্পতিবারই ম্যাক্সিমাম দিন পরে। তো এই যেই ছুটিটাতে আমি ঘটনাটা ঘটে আর কি, আসলে রাসেল ভাই আমার ঘটনাটা এটা খুব যে খুব বড় ঘটনা তাও না, আবার খুব যে ছোট তাও না।
আচ্ছা,
তো উনি যে বৃহস্পতিবার করেই গ্রামে যেতেন আর কি, তার বাবা মার কাছে ছুটি পেলে যেতেন। তো সেদবার ছুটি ছিল প্রায় 4 দিনের মতো।
আচ্ছা,
গভর্নমেন্ট ছুটি প্রায় 4 দিনের মতো ছিল। তো উনি এরকম বৃহস্পতিবার রাত সন্ধ্যার দিকে তার বাসের অন্য টিকিট পাচ্ছিল না, কারণ বৃহস্পতিবার একটু রাশ ছিল। তো এত বাস ছিল না যখন এখন যেরকম বাস, তো তখন তো বাস খুব অল্প, ঢাকা শহরের বাইরে যেতে হতো। তো বাসের টিকিট অনেক কষ্টে পায় এবং যথারীতি বেলায় তার মানে বিকাল 5টার দিকে রওনা দিয়ে দেয়, বৃহস্পতিবার বিকাল 5টার দিকে রওনা দিয়ে দেয়। তো তার টার্গেট ছিল যে সব রাত 12টার মধ্যে পৌঁছে যাবে, কিন্তু রাসেল ভাই জ্যাম থাকার কারণে তার বাস পৌঁছেছে রাত 3টার দিকে।
ওকে,
তো রাত 3টার দিকে পৌঁছানোর পরে তো উনি ঘড়িতে দেখে, ঘড়িতে তখন যে কেসিও ঘড়িগুলো লাইট চলে আর কি, রাত 2:48 মতো বাজে। সে তখন তার বাজারে নামে, তার বাজার থেকে আবার ওখানে, ওখান থেকে ওই ভ্যানে করে নিয়ে যেত আগে। তো ভ্যান ট্যান কিছুই নেই রাত 3টার দিকে। এখন তার বাড়ি ওখান থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে, এত দূরে হাঁটা দিবে কি দিবে নাকি এখানে ওয়েট করবে সকাল পর্যন্ত, আর 2-3 ঘন্টা ওয়েট করে তো সকাল, কিন্তু বুঝতে পারছিল না কি করবে। আর কোনো মানুষজন কিচ্ছু নাই, যে কয়টা দোকান আছে সবগুলোই আপনার ইয়া নামানো, সাঁটার তো না ওই কাঠ দিয়ে নামানো আর কি। তো সে কি করলো, একটা সময় বলল যে থাক এখানে কিছুক্ষণ রেস্ট নেই, যদি দেখি কাউকে পাই তাহলে তার সাথে হাঁটা দিব বাড়ির দিকে, কারণ একজন লোকও লাগে আর এত রাতের বেলা হেঁটে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সে ঢাকায় টিউশনই করতো, তো তো সেই টিউশনের কিছু টাকাও সাথে ছিল পকেটে, সেটা নিয়ে একটু ভয় যে হাঁটা দিব রাস্তা মেলা মাঝখান দিয়ে যদি কেউ ধরে টরে টাকা পয়সা নিয়ে যায়, সেটাও একটা ভয় ছিল। তো সে একটা মানে একটা শেডের নিচে দাঁড়িয়েছিল আর কি। তো বৃষ্টি নামবে নামবে ভাব, আকাশে বিদ্যুৎ চমকায়, ওই চমকালেই যতটুকু রাস্তা দেখা যায় আর কি। এমন সময় একটা লোক তার পাশে এসে দাঁড়ালো, পাশে এসে দাঁড়ানোর পর সে লোকটাকে খেয়াল করলো, কিন্তু কারো ওনার সাথে কোনো কথাবার্তা হলো না আর কি। তো ওনার মনে 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 হয়ে লাগলো যে যদি কোনো বিপদ আসে তো ওকে আগে কখনো দেখিনি বা কিছু, আর সে তো এখানকার স্থানীয়, তাকে তো অনেকে অনেকেই অনেককেই সে চেনে। তো রাত্রেবেলা একটা অচেনা লোক পাশে এসে দাঁড়ালো, সে ভাবলো যে না থাক রওনা দিয়ে দিই বাড়ির দিকে। সে আস্তে করে বাড়ির দিকে হাঁটা দেয়। ওই রাস্তাটা কাঁচা, কিন্তু রাস্তার ভাই রাস্তাটা খুব সুন্দর, বলে যে আমার ওই বাড়ির রাস্তাটা কাঁচা, 4-5 কিলোমিটার কাঁচা রাস্তা, কিন্তু খুব সুন্দর, হেঁটে যেতে ওরকম মানে ঝামেলায় পড়তে হয় না আর কি। তো সে হাঁটা ধরা, মানে ভয়ে হাঁটা ধরা দি, মানে খুব স্পিডে হাঁটছে। তো সে আবার আপেল আর কমলা কিনেছিল, সেটা আবার তার জোরে হাঁটা, মানে সে এত জোরেই হাঁটছে যে আপেল আর কমলাটা এক পর্যায়ে তার রাস্তাতে পড়ে যায়। তো সে আর খেয়াল করে নাই, সে দেখছে যে পিছনে তাকানোর পর ওই লোকটা তার সাথে আস্তে আস্তে হেঁটে আসছে। তো তার হাঁটার স্পিড আর ওই লোকটা হাঁটার স্পিড আকাশ পাতাল পার্থক্য, ওটা আস্তে আস্তে হাঁটছে, কিন্তু ডিস্টেন্স খুবই কম। আমি যখনই পিছনে দেখি তখনই এই লোকটাকে আমার, লোকটাকে আমার পেছনে, কিন্তু ডিস্টেন্সটা কম পাচ্ছে, কিন্তু আমি যে জোরে হাঁটছি তাকে মোটামুটি আমার সাথে দৌড়ানো লাগতো যদি সে প্রপারলি আমার সাথে হাঁটতে হতো, কারণ সে অনেক জোরে হাঁটে। সে বলে যে আমি অনেক জোরে হাঁটি, আমি এত জোরে হাঁটছি তার মূল রীতিমতো আমার সাথে দৌড়ানো লাগতো, কিন্তু লোকটা এত আস্তে আস্তে হাঁটছে তার সাথে আমার ডিস্টেন্স খুবই কম পাচ্ছে। আমি দেখি যে না সে পেছনেই আমার, কিন্তু তার হাঁটার হাঁটার স্পিড খুবই অল্প, মানে এখানে আমাকে ধরার কথা না, কিন্তু সে আমাকে ধরে ফেলছে, মানে বারবার আমার পিছনে দেখতে পাচ্ছি। তো একটা পর্যায়ে সে হাঁপিয়ে যায় এবং হাঁপানোর পরে মানে পিছনে দেখে তাকিয়ে দেখে যে সেই লোকটা নাই।
আচ্ছা,
সেই লোকটা কোথায় চলে গেল? আর এই মাঝখান দিয়ে চারিপাশে ধান ক্ষেত, এই মাঝখান দিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, ধান ক্ষেত গুলো এরকম যে আপনি হেঁটে চলে যেতে ইচ্ছা করবে না, এত রাতের বেলা সাপ টাপ থাকতে পারে, মানে সুস্থ মানুষজন ওই রাস্তা দিয়ে রাত্রেবেলা ওইখানে নেমে যাবে না। লোকটা তাহলে কোথায় গেল? সে একটা পর্যায়ে লক্ষ্য করলো যে আমি সেটু মানে রেস্ট নিচ্ছিল আর কি, যে এত রাতের বেলা আর এতটুক জার্নি করে আসছে, বাসের মধ্যে ঘুমটাও প্রপারলি হয় নাই, তো সে খুব মানে টায়ার্ড হয়ে বসে পড়ে রাস্তার মাঝখানে। হঠাৎ করে তার পাশে একটা লোককে তিনি লক্ষ্য করতে পারেন যে একটা লোক হেঁটে তার পাশে এসে এসে বসলো। এটা সেই লোকটাই যে লোকটা তার সাথে যে জায়গায় সে নেমেছিল সেখানে। তো না পেরে সে লোকটাকে বলে যে ভাই আপনি কি আমাকে কিছু বলবেন। তখন লোকটা বলল যে তো প্রথমে চুপ ছিল, পরবর্তী সময় বলে যে না কিছু বলবো না, যদি আপনি আমার সাথে সামনে যান তাহলে আমি আপনাকে একটা জিনিস দিব। তো এই ভাই বলল যে না ভাই আমার কোনো কিছু লাগবে না, আপনার কিছু দিতে হবে না, আমার আপনি বাড়ির দিকে হাঁটা দিই কারণ অনেক রাত হয়ে গেছে। তো বলে আপনি যদি চান তাহলে আমি আপনার সাথে হেঁটে জিনিসটা আগিয়ে দেখ মানে এগিয়ে আপনাকে জিনিসটা দিতে পারি আপনি যদি চান। বলে না না আমি কিছু চাই না, আমি নিয়ে যাব, আমি চলে যাবো বাড়ির দিকে। বলে না আপনি একটু নিয়ে যান দয়া করে, আমি আপনাকে একটু রিকোয়েস্ট করছি, জিনিসটা আসলে না নিলে বিপদ হয়ে যাবে আমার। আপনার কি বিপদ হবে, আপনার জিনিস আপনি নেন। তো সে খুব কাকুতি মিনতি করে যে আপনি একটু সামনে এগিয়ে দেখলে, এগিয়ে গেলে আমি আপনাকে জিনিসটা দিয়ে দিতে পারবো, জিনিসটা আপনাকে নিতে হবে। লোকটা মানে একটা পর্যায়ে বিরক্তি নেমে আসে রাসেল ভাই, তখন ভয়ের বদলে বিরক্ত কাজ করছে, ধর্মী আপনি জানতো আমি বাড়ির দিকে হাঁটাতি। তো হাঁটতে হাঁটতে একটু পর্যায়ে সামনে সেই লোকটা আবারও তার পিছনে চলে আসে এবং তার সাথে সমান তালে হাঁটতে থাকে, বলে যে ভাই আপনাকে আমি রিকোয়েস্ট করলাম জিনিসটা নেওয়ার জন্য, সামনেই আছে আপনাকে কষ্ট করতে হবে, খালি একটু নিচে নামতে হবে বিলের দিকে। সামনে একটা বিল ছিল তখন, এখন এটা ভরাট হয়ে গেছে। সে বিলের দিকে তিনি মানে সে নামে নাই, সে ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে। তো ওই লোকটা নিচে নেমে বলে আপনি একটু এদিকে আসেন, আপনাকে জিনিসটা নিতেই হবে কারণ এখন যে কন্ডিশন তাতে দেরি হয়ে যাবে। বলে কি হয়েছে, বলে যে আপনাকে এই লাশটা নিয়ে যেতে হবে। তো সে নিচে নেমে দেখে যে আসলেই একটা লাশ পড়ে আছে। বলে যে আমি একা কিভাবে নিব, আপনি কেন নিবেন না, লোকটাকে জিজ্ঞেস করে যে আপনি কেন নিবেন না। তখন ওই লোকটা বলে যে আমি আমার নিজেকে কিভাবে নিব।
ও মাই গড, এটা তো সবচেয়ে বড় টুইস্ট।
আমি তো আমার নিজেকে নিতে পারবো না, আপনাকে একটু কষ্ট করে নিতে হবে, লাশটা পচা ধরলে আপনি আর কিছু করতে পারবেন না। দয়া করে আপনি পচে গেলে আর ধরতেও পারবেন না, এখনো পচে নাই, এখনো তাজা আছে, আপনি দয়া করে আমার আমাকে একটু নিয়ে যান। তো কাপড়টা সরাই দেখে এটা তো একটা মহিলা, আপনি তো আপনি নিজেকে ধরবেন না, কি বলেন উল্টা পাল্টা কথা, এটা তো মহিলার লাশ। ওই লোকটা আবার ডাঁট মেরে বলে তো মহিলার লাশ। বলে যে আমি যদি মহিলায় দৌড়ে আসতাম তাহলে আপনি তাড়াতাড়ি আসতেন, আমি এই জন্য আপনার সাথে সাথে আসছি, আমি আপনার কন্ডিশনটা দেখে আসছি, এখন দয়া করে আপনি আমার এই লাশটাকে দাফন করার ব্যবস্থা করেন, এটাই আমি।
আচ্ছা,
এটা বলে সে উল্টা পথে একটা কুকুর বেশে হাঁটা ধরা দিল। মুহূর্তের মধ্যে মানুষটা কুকুর হয়ে গেল, কুকুর বেশে হাঁটা ধরা দিল এবং মুহূর্তের মধ্যে বাতাসে মিলে গেল। আমি এখন উনি বলছে যে আমার কাছে আর কিছু করার নাই, আমি ধরে কাপড়টা উঠানো, আমি লাশ ধরার সাহস করতে পারছি না, আমি কাপড়টা ধরে দেখলাম আমি আদৌ জীবন্ত আছে কিনা, আমি মারা গেছি কিনা কে জানে। বলে যে না আমি কোনো স্বপ্ন দেখছি না, আমি জীবিত আছি, একটা লাশ আসলেই আমার সামনে, এই যে কাপড় ধরতে পারছি আমি, আমি এখন এটাকে কি করবো, এত রাতের বেলা, রাত তখন 3:30, 3:45 বাজে। তো তার সে মাথায় হাত দিয়ে বসে আছে এবং লাশ থেকে দূরে সরে এসে বসে আছেন, কি করবে, কারণ এটা তো উঠাতেও গেলেও রাসেল ভাই একা সম্ভব না,
রাইট।
হঠাৎ করে তিনি দেখেন দূর থেকে একটা লোক গান গেতে গেতে আসছে। প্রথমে ভয়েস শুনে রিকগনাইজ করতে পারেনি, পরে উঠতে বুঝলেন একটা বয়স্ক লোক হেঁটে হেঁটে দূর থেকে ওই বাজারের দিক থেকে আসতেছে, হেঁটে হেঁটে আসতেছে। প্রথমে ভয় পেল যেটা মাতাল টাতাল হতে পারে নাকি, বাড়ির দিকে হাঁটা দেবো, লাশ লাশের জায়গায় থাকবো। পরবর্তী সময় সে দেখলো না ওয়েট করি, যদি তিনি সামনে আগান তাহলে আমাকে সে হেল্প করতে পারবে। তো পরবর্তী সময়ে আরেকটু বলে রাখি, পাশে একটা উপজেলা হেলথ স্বাস্থ্য কমপ্লেক্স ছিল, ওখানে বিভিন্ন রোগী টুগী দেখা হতো আর কি, মানে অনেক মানুষজন অসুস্থ হলেই হাসপাতালে যেতেন। তো ওই লোকটা আসতেছিল, আসার পরে একটা পর্যায়ে যখন সামনাসামনি চলে আসলো, উনি আসতেছে অনেক দূর থেকে, মানে এত ক্লিয়ার স্পষ্ট শোনা গেছে যে দূর থেকে একটা লোক আসতেছে, মানে আসছে। সামনে আসার পর উনি বলল যে ভাই আমাকে একটা হেল্প করেন, এক লোক আমার এই লাশটা ধরাই দিয়ে গেছে, আমাকে এটা তো দাফন টাফন করা দরকার, মানবিক দিক থেকে লক্ষ্য করলে তো আসলেই দাফন করা দরকার, আপনি একটু দয়া করে ব্যবস্থা করেন। ওনার সাথে যে একটা লোক আসছে এটা উনি ওনাকে বলেন, উনি যদি এবার ভয় পেয়ে যায় তখন ওনাকে সাপোর্ট করবে না। লাশ কই পেলেন, ওই লোক এসে বলে এই যে লাশটা। বলে যে এখানে তো কোনো লাশ নেই, আপনি কার, আপনি বাড়িতে চলেন তো, আপনার মাথাটা ঠিক নাই, আপনি বাড়ির দিকে হাঁটেন, কোথার থেকে আসছেন। বলে ঢাকা থেকে আসছি। বলে নিশ্চয়ই অনেকক্ষণ জার্নি করে আসছেন, বাড়ির দিকে হাঁটা দেন, আপনি আপনার মাথা ঠিক নাই, এখন হয়তো ভুলে কিছু ঠিক দেখতে পারেন, আপনি রাস্তা হাঁটা দেন, আর এই জায়গাটা ভালো না। কেন ভালো না এই জায়গাটা, বলে এই জায়গা দিয়ে আপনি কি আগে কখনো চলাফেরা করেননি? বলে তা আমার বাড়ি এই জায়গায়। বলে এই জায়গায় আপনি কিভাবে চলাফেরা? সবসময় দিনের বেলায় চলাফেরা হয়েছে এবং ভ্যানের মাধ্যমে চলাফেরা হয়েছে। বলে রাতে কখনো চললেন না? বলে না, রাতে কখনো আসা হয় না। বলে রাতে এখানে তো প্রায় সময় খারাপ জিনিস ঘটে, আপনি কেন ওইদিক দিয়ে আসতে গেলেন হেঁটে হেঁটে? আপনাকে আমি পাইছি, আমি নিজেই ভয়ে ভয়ে আসছি, আপনাকে আমি পেয়ে গেলাম, গান গেতে গেতে আপনাকে পেয়ে গেলাম। তো এখন আপনি লিয়ার লাশ দেখতেছেন, এখানে কোনো লাশ নেই, আপনাকে আমি বাড়ির দিকে আগায় দিয়ে চলেন। তো আগাতে আগাতে হাঁটতে হাঁটতে তার কাছ থেকে কিছু ঘটনা পায় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক অনেক মরা বাচ্চা টাচ্ছে আসছে রাস্তাতে। ওই বাচ্চা টাচ্ছা ওই জায়গায় এসে কবর দেওয়া হয়, পাশে একটা জায়গা আছে, ছোট বিলের পাশে একটা ছোট জায়গা আছে, ওখানে অনেক লাশ টাশ দাফন করা হয়। এবং দাফন মানে কি, যে বিয়ারিশ লাশ আছে এবং বাচ্চা কাছে মারা যায় না, অনেক মরা বাচ্চা টাচ্ছে এই জায়গায় দাফন করে চলে যায়। এই জায়গাটা এমনিতেই খুব খারাপ জায়গা, বিশ্বাস টিশ্বাস থাকে, আপনি এই জায়গায় এইভাবে আর কখনো চলাফেরা করা যায়। ঢাকাতে রওনা দিলে রাতে রওনা দিবেন, সকালে এসে পৌঁছবেন, এরকম সময় রওনা দিন যখন আপনাকে রাতে নামতে হয়। তো একটা সময় রাত্রেবেলা তাকে বাড়ি পর্যন্ত নামায় দেয়। এরপর থেকে আশেপাশে কখনো ওই রাস্তা দিয়ে চলাফেরা করার সময় রাতের বেলা চলাফেরা করার নাই। এবং গ্রামের তখন ওই জায়গায় যাওয়াই কতবার হয়েছে, দিনের বেলা গেছে, দিনের বেলা রাতের বেলা দিনের বেলা রওনা দিয়ে ঢাকায় চলে আসে।
চমৎকার চমৎকার ঘটনা। দ্বিতীয় ঘটনাটি আরো চমৎকার, প্রথম ঘটনাটি তো চমৎকার ছিলই, দ্বিতীয় ঘটনাটি আরো চমৎকার। থ্যাংক ইউ আলিফ, আপনাকে অনেক ধন্যবাদ, এত কষ্ট করে আপনি এসেছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। এবং আশা করছি যে ডক্টর আলিফের যে ঘটনা সেই ঘটনা আপনাদের ভালো লেগেছে। ওকে, আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, শুনছেন সবসময় রেডিও ফুর্তি রেড এফএম। আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আফনান ভাই। আফনান ভাইয়ের কাছে আমরা আরেকটা ঘটনা শুনব এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক আনন্দ দেবে।
ধন্যবাদ রাসেল ভাই। এখন যে ঘটনাটি রাসেল ভাই আমি শেয়ার করব, যে আমাকে এই ঘটনাটি দিয়েছে সে আমার ফার্মগ্রেড ব্রাঞ্চের স্টুডেন্ট, ওর নামও রাসেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্স থেকে লেখাপড়া করেছে। তো ওর বাড়ি হচ্ছে রাসেলভাই টাঙ্গাইল, ও টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার দড়িচন্দ্রবাড়ি গ্রাম, এবং ওই ওর বাড়ির পাশেরই এই ঘটনাটা। তো রাসেল ভাই, ঘটনাটি ঘটে হচ্ছে 2005 সালে। ওই গ্রামে সুলতান নামক একজন ব্যক্তি ছিলেন, উনি থাকতেন সৌদি আরবে। তো সৌদি আরবে উনি বেসিক্যালি যে কনস্ট্রাকশনের কাজটা করতেন আর কি, ওখানে লেবার হিসেবে কাজ করতেন। তো ওখানে হঠাৎ একদিন খবর আসে যে সুলতান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো মারা যাওয়ার কারণটা যখন অনুসন্ধান করা হয় তখন বোঝা যায় যে ওই কনস্ট্রাকশন, একটা নতুন একটা বিল্ডিং এর কাজ মাত্র শুরু হয়েছে একটা জায়গায়, তখন যখন ওখানে গর্ত করা হয়েছিল, মানে মেশিন দিয়ে যখন গর্ত করা হয়, তখন উনি ওই গর্তের মধ্যে নেমেছিল। ওই যে আপনার গর্তের মধ্যে নেমে ওই যে বিভিন্ন রড গুলো জয়েন্ট করায় না, মানে তার দিয়ে বেঁধে বেঁধে ওই কাজটা উনি করছিলেন। তো রাসেল ভাই, গর্তটা ছিল অনেক উপরে, গর্তটা গভীর ছিল, এবং উপরে যখন গর্ত করা হয়েছে আশেপাশে কিছু পাথর টাথর ছিল আর কি।
আচ্ছা,
তো হঠাৎ করে কোন কারণ ছাড়াই একটা পাথর নাকি গড়িয়ে এসে, মানে হয়তো ওখান থেকে গড়িয়ে আসার কথাও না, গড়িয়ে এসে একদম সরাসরি নিচে সুলতানের মাথার উপরে পড়ে, এবং উনি মানে স্পট ডেড হয়ে যায়। রাসেল ভাই যখন কত মানে মানে উঁচু থেকে এবং এত ভারী একটা পাথর ওনার মাথার উপর পড়েছে, স্বাভাবিকভাবে মাথার যে কি অবস্থা হতে পারে এটা তো আমরা কল্পনাই করতে পারছি। রাসেল ভাই, ওনার লাশ 3-4 মাস পর বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পর এখন যখন আসে তার গ্রামের বাড়িতে, ওই দড়িচন্দ্রবাড়ি গ্রামে আসার পরে সবাই মোটামুটি মানে জানাজা পড়ে দ্রুত কবর দিতে হবে, কারণ সে মনে করেন যে ইসের থেকে আপনার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আবার টাঙ্গাইল পর্যন্ত লাশ নিয়ে আসা একটা দীর্ঘ সময়ের ব্যাপার, কারণ ওই সময় ফ্রোজেন ছিল, তারপর এখানে নিয়ে আসা লাশটায় পচন ধরে যেতে পারে, এই জন্য দ্রুত সেটা দাফন কাফনের ব্যবস্থা করতে সবাই বলেছিল যে এটা যেন কফিন সহকারেই দাফন করা হয়। কিন্তু এখন পরিবারের সদস্যদের একটা ই হয় যে আমরা শেষ দেখা দেখব, সবাই বলে যে আসলে মাথার অবস্থা এমন হয়ে গেছে যেটা আসলে দেখার উপযোগী নাই, বলে না তাও দেখব, কারণ মনের একটা ব্যাপার তো আছেই, যে একটা হৃদয়ের একটা আকুতি, সন্তুষ্টির একটা ব্যাপার আছে। সবার নিষেধ সত্ত্বেও পরিবারের মানে লোকদের মানে পীড়াপীড়িতে শেষ পর্যন্ত কফিনটা রাসেল ভাই খোলা হয়। খোলার পর যখন রাসেল ভাই মাথাটা ই করা হয়, তখন মানে যারা দেখেছে সবাই ভয় পেয়ে গেছে। তো অলমোস্ট মাথা আসলে ছিলই না, মানে এত ভারী পাথর পড়ার পর ছিলই না। তো যাই হোক, রাসেল ভাই কবরটা ওনার কবর দেওয়া হয়, ওই দড়িচন্দ্রবাড়ি গ্রামে ওনার কবর দেওয়া হয়। তো কবর দেওয়ার মোটামুটি তিন থেকে চার দিন পর থেকে শুরু হয় রাসেল ভাই ঘটনা।
আচ্ছা,
প্রথম ঘটনাটি ঘটে ওই সুলতানের বাবার সাথে। উনি রাতের বেলা এশার নামাজ পড়ে ফিরছিলেন, তো এশার নামাজ পড়ে ফেরার সময় মসজিদ থেকে ওই সুলতানদের যে বাড়ি, বাড়ির মাঝখানে যে কবরস্থানটি রয়েছে সেই কবরস্থানে সুলতানকে দাফন করা হয়েছিল। ওনার বাবা রাতে একা একাই হেঁটে হেঁটে আসছিলেন, হঠাৎ করে ওনার মনে হল কে যেন রাস্তার পাশ থেকে ওনাকে ঢিল মারছে। উনি চিন্তা করছে এত রাতের বেলায় ঢিল মারে কে, তো উনি খুব মানে বিরক্ত হয়েছেন প্রথম দিকে, এইরকম দুষ্টামি, আমি একটা মুরব্বী মানুষ রাতের বেলা এই ধরনের দুষ্টামি করার কোনো মানে হয়? তখন উনি রাগ করে বলেন এই কে ঢিল মারে কে। তখন দেখে যে ওই একটা গাছের পাশে, রাস্তার ওই পাশে কবরস্থানটা, কবর মানে কবরস্থানটা যে পাশে, একটা গাছের পাশে একটা লম্বা ছায়া মূর্তি দেখা যাচ্ছে। তো উনি স্পষ্ট বুঝতে পারছেন ছায়া মূর্তিটাই ঢিল মেরেছে। তো উনি খুব মানে রাগ করেন, মানে রাগ হয় ওনার যে কে এই দুষ্টমি করছে একটু দেখে আসি। তখন গ্রামে চিন্তা করছে, গ্রামে তো অনেক লম্বা লম্বা ছেলে পেলে আছে আর কি, মনে হয় এই দুষ্টমিটা শুরু করেছে আর কি। কারণ ওই ছেলে পেলের দুষ্টমি করলে গ্রামের মুরব্বীরা অনেক সময় সালিশ টালিশ ডেকে তাদেরকে একটু শায়েস্তা করেন, তো মনে করছে রাতের বেলা হয়তো বা এই আমাকে ইচ্ছা করে বিরক্ত করছে আর কি। তো উনি রাসেল ভাই কাছে যান সাহস করে, কে উনি গিয়ে দেখেন রাসেল ভাই ওই লম্বা যে ব্যক্তিটা ওটা আর কেউ নয়, তার ছেলে সুলতান। উনি ওটা দেখেই তো ওইখানে সেন্সলেস হয়ে গেছেন। এখন যখন এশার নামাজ পরে যখন আরো কিছু লোক আরেকটু দেরিতে আসছেন, তখন দেখে কি ব্যাপার, রাস্তার ওই পাশে সাদা পাঞ্জাবি পরা কিছু একটা পড়ে আছে মনে হয়। কাছে গিয়ে দেখে সুলতানের বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তারা সবাই ধরাধরি করে নিয়ে আসেন। নিয়ে আসার পরে, বাড়িতে আসার পরে যখন বলা হয় যে কি হয়েছিল, উনি সবাইকে খুলে বলেন যে আমি তো এই সুলতানকে দেখেছি, এই অবস্থা। এখন বলছে আপনি হয়তো মনের ভুল টুল দেখতে পারেন, সবাই এইরকম বিষয়টাই বলেছে আর কি। রাসেল ভাই এর পরের দিন যে ঘটনাটা হয় সেটা হলো ওই গ্রামের ওই ওখান থেকে কিছু লোকজন থাকে না, অনেক দূরে কাজ করে, তো ওই সাইকেল চালিয়ে যায়, সাইকেল চালিয়ে আসে। তো তেমনি একজন ব্যক্তি রাতের বেলা এসে আমাদের পরে দশটা সাড়ে দশটার দিকে, কারণ গ্রামে তো সাড়ে দশটা মানে অনেক রাত আর কি। তো উনি সাইকেল চালিয়ে আসছিলেন, হঠাৎ মানে একটা রানিং সাইকেল হঠাৎ করে থেমে যায়, মানে একটা রানিং সাইকেল হঠাৎ মনে হয় যে কে যেন খপ করে ধরে ফেলছে সাইকেলটা। এবং এই গতি জড়তার কারণে উনি সাইকেল থেকে মানে সাইকেল জায়গায় আছে কিন্তু উনি মানে দশ পনেরো হাত দূরে ছিটকে পড়ে যান। ছিটকে পড়ে গিয়ে উনার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লাগে এবং উনি ছিটকে পড়ে যাওয়ার পরে যখন উঠে দাঁড়িয়েছেন দেখেন সাইকেলের পাশে একটা লম্বা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তো উনি আর ওই ছায়া মূর্তিটাকে এইটা আর উনি অ্যানালাইসিস করতে যান নাই, উনি তো পরিমুড়ি করে দৌড় চিৎকার করতে করতে। এখন রাসেল ভাই যখন দ্বিতীয়বার এই ঘটনাটি ঘটে তখন গ্রামবাসী চিন্তা করল যে এটাও হয়তোবা তার মনের ভুল বা অন্য কারণ, হয়তোবা রাতের বেলা রাস্তায় যেহেতু মাটির রাস্তা কোনো কারণে হয়তোবা কোনো একটা জায়গায় উঁচু থাকতে পারে, সাইকেলটা হঠাৎ করে থেমে গেছে পড়ে গেছে, এটা হতেই পারে, এরকমই সবাই চিন্তা করেছে। এবং তাকে সান্ত্বনা দিয়েছে যে বলে যে আমি এরকম ছায়া মূর্তি দেখেছি ও কবরস্থানের কাছে, কেউ সহজে বিশ্বাস করে না। থার্ড ঘটনা রাসেল ভাই, তখন এবার আর সাইকেল নয় এবার মোটর সাইকেল, প্রায় ওই মাটির রাস্তাতেই গতিটা স্বভাবত স্লো থাকে কিন্তু মাটির রাস্তাটা আসলে সমান ছিল, কিন্তু মানে বেশ প্লেন রাস্তা ছিল মাটির রাস্তাটা। তো একটা মোটর সাইকেল আসতেছিল রাতের বেলা, এটাও রাসেল ভাই রাত এগারোটা থেকে বারোটার মধ্যে এরকম একটা সময়। রাসেল ভাই যখন ওই কবরস্থানটা ঠিক পার হয়েছে তখন মানে ওটাও একই ঘটনা, হঠাৎ করে মনে হচ্ছে এই গতির মোটরসাইকেলকে হঠাৎ করে কে যেন খপ করে চেপে ধরেছে।
আচ্ছা,
এবং মোটরসাইকেলে দুইজন ব্যক্তি ছিল, দুইজন ব্যক্তি দেখেছে সামনে একটা ছায়া মূর্তি। এবং যখনই ছায়া মূর্তি দেখেছে তখনই কিন্তু রাসেল ভাই হঠাৎ করে মোটরসাইকেলটা থেমে গেছে এবং ওরা দুইজনই সাইকেল থেকে মানে মোটরসাইকেল থেকে পড়ে যান। পড়ে যাওয়ার পরে তাদেরও শরীরে ই হয় মানে খুব মানে তারা আহত হন আর কি। এখানে রাসেল ভাই একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হলো যখন রাসেল ভাই ওই যে মোটরসাইকেল আঘাতটা লেগেছে হঠাৎ করে থেমে গেছে, যখন পরবর্তীতে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে মোটরসাইকেলের চাকাটা মনে হচ্ছে বাংলা চার এবং ইংরেজি আট লিখলে যেমন হয় ঠিক তেমন হয়ে গেছে। মানে এত জোরে আঘাত লেগেছে যে আমরা অনেক সময় দেখি না যে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে বাইসাইকেল বা রিক্সা এরকম, কিন্তু বেশি আঘাত লাগলে এরকম ইংরেজি চার মানে বাংলা চার বা ইংরেজি আটের মতো হয়ে যায়, কিন্তু খেয়াল করবেন আপনারা লিসেনার হয়তো ভাই বিষয়টা বুঝতে পারবেন আর কি। আসলে ভাই একটা ফাঁকা জায়গা তারা চিন্তা করলো, এই জায়গায় কোনো এরকম কোনো বাধা নাই, কিচ্ছু নাই, এত জোরে আঘাতটা লাগলো কিসে? তখন রাসেল ভাই বুঝতে পারে যে আসলে এটা আর কিছুই না, ওই যে একটা ছায়ামূর্তি, এবং যেহেতু সুলতানের বাবা প্রথম সাহস করে দেখেছিল ওই ছায়ামূর্তিটা সুলতানের ছায়ামূর্তি, তখন তারা মানে সবাই বুঝতে পারে যে এখন এই রাস্তাটা খুবই মারাত্মক, এদিকে রাত্রিবেলা এইভাবে আর হাঁটা যাবে না। রাসেল ভাই এখন একটা সমাধান কি? এরকম দেখা যায় রাসেল রাতের বেলা কেউ মানে কিছু দেখুক আর না দেখুক, ক্ষতি হোক না হোক, গভীর রাতে হেঁটে গেলেই ওই গোরস্থানের পাশে একটা ছায়ামূর্তি তারা দেখত। এতে করে একটা উপকার হয় রাসেল ভাই গ্রামে, সেটা হলো গ্রামে প্রচুর চুরি ডাকাতি হতো, বিশেষ করে রাতের বেলা ওই যে কারো কাঁঠাল চুরি, কারো কলার কাঁদি চুরি, কারো মুরগি চুরি, এই চোর সম্প্রদায়ের আনাগোনা একদম বন্ধ হয়ে যায়, এই একটা উপকার হয়। এবং সেই সাথে মানে গ্রামে লোকজনের রাতের বেলা রাসেল ভাই বেরোতে পারত না, তখন এই সমাধানের জন্য একজন আলেমের শরণাপন্ন হওয়া হয়। তো আলেম বহু চিন্তা ভাবনা করে উনি বলেন যে আসলে সুলতানের লাশটা যখন এখানে আসছে তখন ঠিক যেই প্রক্রিয়াতে তাকে মানে দাফন কাফন করার কথা ছিল, এমনকি জানাজাটাও তার ঠিকঠাক মতো হয়নি, যিনি জানাজা পড়িয়েছেন উনি জানাজার ভালো করে পড়ানোর নিয়মই জানেন না, অথচ এই লোককে দিয়ে জানাজা পড়ানো হয়েছে। তখন এখন সমাধান কি? কবর তো হয়ে গেছে। তখন বলেছে সমাধান হচ্ছে যে আপনারা সবাই মিলে একটা গায়েবানা জানাজা পড়ে দেন, সে তো জানাজা তো হয়েই গেছে, একবার কবর হয়ে গেছে, আপনারা সবাই মিলে একজন ভালো আলেমকে ডেকে নিয়ে গায়েবানা জানাজা পড়িয়ে দেন। তখন রাসেল ভাই ওই একজন ভালো আলেমকে নিয়ে এসে তখন সুলতানের রুহের উদ্দেশ্যে নতুন করে একটা গায়েবানা জানাজা পড়ানো হয়।
আচ্ছা,
এরপর থেকে রাসেল ভাই এই 2005 সালের পর থেকে এখন পর্যন্ত ওই ধরনের কোন ঘটনা মানে সুলতান কেন্দ্রিক ওইখানে এমনি টুকিটাকি ঘটনা এমনিতেও ঘটতেই পারে গ্রামে, বাট ওই যে ঘটনাটা শুরু হয়েছিল ওটা কিন্তু রাসেল ভাই স্টিল নাও এখন পর্যন্ত আর ঘটেনি আর কি। এটাই ছিল রাসেল ভাই।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি একটা বিরতিতে চলে যাব, এবং বিরতিতে যাবার আগে জানি যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm। আমাদের যে ফেসবুক পেজ দুটো রয়েছে সেই পেজ দুটোর অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutfm.rasal। আমাদেরকে ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেসে আপনার ঘটনা পাঠানো, অবশ্যই শুরুতে উল্লেখ করুন যে আপনি ঘটনাটি এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। শুনছিলেন ভূত এফ এম ঈদ স্পেশাল। এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসছি, এবং যখন ফিরে আসবো তখন ফিরে আসবো একটা স্পেশাল গেস্টকে নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড ফর রেডিও ফুর্তি, রেড এফ এম অ্যান্ড ডু ফুর্তি,
এক্সক্লুসিভলি অন fusionbd.com।
ভূত এফ এম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি রেড এফ এম, আমি রাসেল আছি সাথে। আমার সাথে রয়েছেন, যেরকম আমি একটু আগেও বলছিলাম, যে আমাদের একজন স্পেশাল গেস্ট, ভেরি স্পেশাল গেস্ট আজকের ভূত এফ এম এর, তিনি হচ্ছেন আহমেদ বাবু, অর্থাৎ আমাদের বাবু ভাই, সবার প্রিয়। এবং বাবু ভাইকে একটু জানিয়ে রাখি যে এ কয়েকদিন আমরা শুরুতেও বলেছি যে কয়েকদিন আমরা যখন ইমেইলগুলো দেখছিলাম ম্যাক্সিমাম ইমেইলের মধ্যেই আপনার নামটা এসছে যে আপনি যেন ঈদের স্পেশাল এপিসোডে যেন আপনাকে আনা হয়। ওয়ালাইকুম সালাম। সো বাবু ভাই ইজ হিয়ার। তো আমার কাছে মনে হয় যে বাবু ভাই কোরবানি ঈদ তো কালকে, আজকে ঠিক ঈদের আগের দিন, সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি আরো একবার আপনাদের সবাইকে। এবং বাবু ভাই কোরবানি ঈদ নিয়ে কিছু বলতে চান?
কোরবানি ঈদ নিয়ে বলা যাচ্ছে
যে আপনার যে বিশ্বাস, আমার আপনার যে মানে আপনার যে চিন্তা, সেটা আপনি চাইলে সবার সাথে শেয়ার করতে পারেন।
আমার চিন্তাটা হচ্ছে কোরবানি ঈদ নিয়ে, যে কোরবানি অ্যাকচুয়ালি অনেকেই মানে এখন ফ্যাশনটা অনেকটা এরকম হয়েই গেছে, আমরা সবাই দেখা যাচ্ছে যে মানে কোরবানি পশু কিনবো, কোরবানি দিব, কে কত বড় দিচ্ছে, মানে কাটটা কত হেলদি হচ্ছে, এগুলো নিয়ে একটা কম্পিটিশন মতো হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি জিনিসটা কিন্তু এরকম মোটেই না রাসেল ভাই। জিনিসটা হচ্ছে আমাদের ভেতরকার যত রকমের মানে দূষণ যা আছে, আসলে সত্যি কথা বলতে যে আমরা যেগুলো নিয়ে করি, আত্ম অহমিকা, অহংকার, হিংসা, বিদ্বেষ, এগুলো সবকিছু কোরবানির মাধ্যমে আসলে ত্যাগ করে দেওয়া, মানে সিম্বলিক আকার অনেকটা এরকমই আসে। তবে এটা খুব একটা মজার ব্যাপার, গরু কেনাটা খুব আনন্দের জিনিস,
খুবই আনন্দের ব্যাপার। আচ্ছা এই কষ্ট, এই যে এত কষ্ট করে যাওয়া, তারপরে গরু দেখা, পরে যখন নিয়ে বাড়ি ফেরেন তখন সবকিছু মনে হয় না সব সার্থক হয়ে গেছে?
সব সার্থক, মানে গরুটা নিয়ে বাসায় আসার সময় বেশ সার্থক, এবং সবাই দিয়ে জামজি কত দাম কত,
এটা মজাই লাগে না?
মজাই, মানে এটা একটা আনন্দের পার্ট হয়ে গেছে এখন। আমি নিজে আজকে সকালে দেখছি যে গরু নিয়ে যাচ্ছে।
আপনি কি আপনার পশুর টেক কেয়ার আপনি নিজেই করেন?
হ্যাঁ আমি করি, আমার সাথে মানুষজন যারা আছে বাসায় ওরাও করে। হ্যাঁ মানে মিলেমিশে করা হয় আর কি।
ওকে, তো কিভাবে কাটবে কালকে সারাদিন?
কালকে সকালবেলা আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে যে ধরেন নামাজ পড়া, তারপর ফিরে এসে গরুকে গোসল করানো, গরু তো গোসল করাও রাখতে পারে ওরা, তারপরে মনে করেন যে কুরবানি করা আর কি, দেন তো তারপর মাংস কাটাকাটি করা, সেগুলো ডিস্ট্রিবিউশন করা। আলহামদুলিল্লাহ এখন ধরেন বাসায় মানে পুরুষ বলতে আমি মোটামুটি মেন দায়িত্বপ্রাপ্ত মানুষ আর কি, তো সুতরাং এই কাজগুলো আমাকেই করতে হয় আর কি।
তারপর নিশ্চয়ই ক্লান্ত লাগে না? মানে
তো লাগে, আগে লাগতো না, যখন বয়স আরো কম ছিল তখন লাগতো না, আস্তে আস্তে বয়স বাড়ছে, প্রতি বছর ক্লান্তিও বাড়ছে,
ক্লান্তিও সঙ্গে সঙ্গে বাড়ছে। চমৎকার কথা বলেন বাবু ভাই, এবং বাবু ভাইয়ের কথা যেরকম, বাবু ভাইয়ের লেখাও সেরকম। আমরা যারা পড়েছেন তারা নিশ্চয়ই জানেন যে বাবু ভাইয়ের লেখাও খুব চমৎকার, এবং মাঝে মাঝে শুধু লেখা না, ফেসবুকে কিছু ব্যাপারে আগে স্ট্যাটাস বেশি দিতেন, এখন
দেই না, কারণ আসলে কোনো লাভ নাই রাসেল ভাই স্ট্যাটাস দিয়ে। আমি যেটা বুঝতে পারছি, ধরেন আপনার একটা মানে বোধ হলো, আপনি কিছু একটা ফিল করলেন, তা আগে যেটা হতো কি মানে খুব অতি উৎসাহে ফেসবুকে লিখে দিলাম যে আরো দশজন পড়ুক, তারাও কিছুটা প্রভাবিত হোক। এখন দেখা যায় এগুলো কাউকে টাচ করে না, সবাই জিনিসটা নিয়ে একটু কথা বলা বলি হয়, লাইক দেওয়া হয়, এই দ্যাটস অল।
ওকে, সো আমরা তাহলে ফেসবুক বা অন্য সবকিছুর প্রসঙ্গ বাদ দিয়ে এখন ঘটনার প্রসঙ্গে আসি, এবং আমাদের আজকে যে ঘটনা বাবু ভাই যে ঘটনাগুলো বলবেন বা যে ঘটনাটি বলবেন এই মুহূর্তে সেই ঘটনায় চলে যায়। বাবু ভাই ঘটনাটি কোথাকার?
এই ঘটনাটি হচ্ছে আপনার ঢাকার কাছেই, ওই যে টাঙ্গাইল যে অঞ্চলটা সেখানের, সেখানের। আর ওর নাম হচ্ছে সৌমিক, যদিও ওর নাম সৌমিক বাট ওকে মুসলিম ফ্যামিলির ছেলে, নামটা আর কি সৌমিক রাখা হয়েছে। এনিওয়েজ, তো ওদের ব্যাপারটা হচ্ছে কি, ওর ফ্যামিলিতে সবাই ঈদের ছুটিতে বাড়ি যায় আর কি। ওদের মূল বাড়ি ছিল হচ্ছে আরো দূরে কোথাও, মানে দিনাজপুরের কাছে একটা জায়গায়। সো ওরা টাঙ্গাইলে থাকতো, তো ঈদের আগে সবাই চলে যায়, বাট ও যেহেতু ওর বন্ধু বান্ধব সবার সাথে একটু সময় কাটাতে চায়, তো সেই কারণে ও যায় না আর কি, ও বাসায় থেকে যায়, ওর মানে বাবা মা বাড়ি চলে যায়, ও একাই থাকে অলমোস্ট বাসার মধ্যে একজন কেয়ারটেকার সহ আর কি। তো যেটা হয়, তো ঈদের ছুটিতে বেশ একলা কিছুদিন ওখানে থাকে, দুই তিন দিন থাকার পরে ওর ফ্রেন্ডরা ই করে যে ঈদের পর দিন ওরা একটা বাড়িতে যাবে, সেখানে যে ক্যাম্পিং করবে, এবং এই বাড়িটার যে লোকেশনটা ওদেরকে ওকে দেওয়া হয়, যে বলা হয় যে এই বাড়িটাতে একটা ফ্যামিলি থাকতো, তারা চলে মানে তারা একটু জমিদার টাইপের ছিল, বেশ বড় বাড়ি ওটা, ওরা চলে গেছে, ওরা ইন্ডিয়া বা কোথাও থাকে এখন, বাসাটা খালি পড়ে থাকে মোস্টলি। ওর যে বন্ধু আছে সে ওখানে আর কি ইসের সাথে কথা বলে, ওখানকার কেয়ারটেকারের সাথে কথা বলে একটা ই অ্যারেঞ্জ করেছে রাতের বেলা, যাতে ওখানে ওরা ক্যাম্পিং করতে পারে এরকম কিছু একটা। যাই হোক, সৌমিক ওখানে ওদের বন্ধুদের সাথে ওখানে যায়, এবং যেদিন ওরা ওই বাসাটায় যায় দুপুরের দিকে, ওরা পৌঁছায় মাস্টারটা যেয়ে দেখে যে ও মানে দুপুর মানুষজন খুব কম, ও এলাকা তেমনি মানুষ নাই, কারণ ঈদের সময় আরো মানুষ কমে গেছে এলাকায়, একটু খা খা করছে একটা জায়গা, এবং বেশ বড় একটা আঙ্গিনা আছে বাড়ির সামনে, এবং ভেতরে ঢুকলে বাড়ির পুরানো আমলের দরজা জানালা এরকম একটা বাড়ি। সো ও বলেছে যে এখনো অনেকে নাকি ওই জায়গাটা মানে এখনো অনেকে চেনে ওইখানে বাড়ি হিসাবে, আই ডোন্ট নো, আই এম নট শিওর, যেহেতু আমি যাইনি ওইখানে। তো যাক, ওই বাসাটার মধ্যে ওরা যায়, যে দুপুরের পর থেকে ওরা আয়োজন করে ওখানে কে কোথায় থাকবে, কি করবে না করবে। সো এভাবে করে ওদের সময়টা কেটে যায় সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে মোটামুটি আয়োজন করে ওরা আড্ডা টাড্ডা মারে, এবং ওদের মধ্যে একজন তখন ওই বাসার কাহিনী বলতে থাকে ওদেরকে, যে এই বাসার মধ্যে কি মানে বাসাটা মানে কার ছিল, কিরকম কি হয়েছে এখানে। তো ঘটনা উঠে আসে যে ওই বাড়িতে ওদের যে বাড়ির যে ফ্যামিলি ছিল তাদের একজন মানে মাসি আর কি, খালা হয়, তিনি নাকি ওই বাড়িতে মারা গিয়েছিলেন আত্মহত্যা করে। তো অনেকে নাকি মনে করেন যে ওখানে ওই মাসিকে দেখা দেখা যায় এরকম কিছু, এবং আরো কিছু এরকম মানে ভয়ের কথা ওদেরকে বলে যে এখানে এরকম এরকম হয় এসে। তো এটা শুনে ওর মধ্যে একটু ভয় কাজ করা শুরু করে, ওদের সবার মধ্যেই ভয় কাজ করা শুরু করে, তো সবাই মোটামুটি চায় যে একটা রুমের মধ্যে থাকবে এরকম। কিন্তু সৌমিক মোটামুটি ও বলে যে না, আমি আসলে একলা ওরকম থাকতে মানে সবার সাথে একসাথে থাকতে চাচ্ছি না, তাতে আমাকে তোমরা ওই পাশে যে রুমটাতে আমি থাকতে চেয়েছি ওটাই দিও তোমরা। তো বলে ঠিক আছে। তো রাত্রেবেলা ওরা ওখানে থাকে, তো আড্ডা আড্ডা মেরে যখন নাকি আপনার রাত গভীর হয়ে গেছে, ধরেন 11-12 সময়, যে যার রুমের দিকে, মানে যে ওরা চলে যায় 4-5 জন একদিকে, আর ওর রুমটা যেখানে থাকার কথা বলছে ওখানে চলে যায় রাতে। তো রাতটা যখন ও ঘুমাইছে, মানে শুয়ে আছে, শোয়ার খুব ভালো কোনো ব্যবস্থা না, পুরানামূলক খাটের মধ্যে ওই যে আপনার ওই চাদর টাদর মুড়ি দিয়ে আর কি শুয়ে আছে। তো বলতেছে যে একটা সময় ওর কাছে ফিল হয় যে ওর ওই যে বাসাটার ভিতরে যে ওই দরজার ওই পাশে মনে হয় যে কেউ হাঁটা চলা করে, সাউন্ড হচ্ছে। তো মনে মনে চিন্তা করে হয়তো ফ্রেন্ডরা ওখানে হাঁটা চলা করতেছে, যেটা জিনিসটাকে অনেক নর্মাল ভাবে নেয়। তো একটু পরে ও ফিল করে যে ওর যে দরজাটা, রুমের দরজাটা, ওটা কেউ তুপ করে ধাক্কা দিল, মানে ইটস লাইক কেউ একজন নক করার মতো, নক নক ঠিক না, জাস্ট হাত দিয়ে একটা পুশ করলো এরকম। তো ও তখনও ভাবে যে ওর ফ্রেন্ডরা মনে হয় ওর সাথে দুষ্টুমি করতেছে, যে সামথিং স্বাভাবিক, যে ও যেহেতু ভূতের গল্প বলছে এবং এই সেই হ্যান্তান, তো জিনিসটাকে সে অনেকভাবে স্বাভাবিক নেওয়ার চেষ্টা করে, বলে যে আসলে এটা কিছুই না, ফ্রেন্ডরা এরকম করতেছে। আবার শুয়ে থাকে, আবার অনেকক্ষণ পর ধপ করে এরকম ধাক্কা দেয়। তো এইবারও সে মনে করতেছে বন্ধুরাই এরকম দুষ্টুমি করতেছে। তো ও যেটা করে, ও করে কি, আস্তে করে খাট থেকে নামে, নেমে পাটি পেটি 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 পে ওই ইসের কাছে যায়, ওই দরজার কাছে যায়। ও চিন্তা করছে এইবার যদি ধাক্কা দেয় ও দরজাটা ঠাস করে খুলে ফেলবে,
যাই হোক
যাই হোক, এবং ও শিওর যে ওর বন্ধুরা ওখানে থাকবে এবং সে উল্টা মজা নিবে তাদের থেকে। তো ওইভাবে দাঁড়ায় থাকে প্রিপেয়ার নিয়ে, প্রিপারেশন নিয়ে। তো অনেকক্ষণ চলে যাচ্ছে, দরজা আর নক হয় না, হ্যাঁ এরকম একটা ইসের মতো। তো চুপচাপ দাঁড়ায় থাকে, হঠাৎ করে দরজার মধ্যে আবার একটা এরকম ধাক্কা মারে, ধাক্কা মারার সাথে সাথে ওকে দরজা টান দিয়ে খুলে ফেলে। তো খোলার পর যেটা হয়, ও নিজেই ফ্রিজ হয়ে যায়, যে দরজা খোলার সাথে সাথে মনে হয় যে একটা বাতাস ঢুকলো ঘরের ভিতরে, মানে বাতাসটা হচ্ছে একটা দমকা বাতাসের মতো হালকা, ইটস লাইক কেউ যদি কাউকে পাস করে চলে যায়, মানে পাস করে যায় পাস থেকে, কিন্তু বাতাসের হালকা সেরকম এটা। এবং ওর কাছে মনে হয় যে ওর ঘাড়ের কাছ থেকে মানে ঠান্ডা বাতাসের একটা ই চলে গেল, গুজবাম্পের মতো। ও তাকায় দেখে যে সামনের করিডোরে কেউ নাই, মানে পুরো জায়গাটা মানে জানালার আলো দিয়ে দেখা যাচ্ছে, ওখানে যে পুরানো আমলের জানালাগুলো, দুই জায়গার মধ্যে করিডোরটা কেউই নাই, শুধু রাত্রের আলো যতটুকু পড়ছে এতটুকুই। এবং তখন ওর গায়ের লোম পুরা পুরা দাঁড়া যায়। ও তখন মনে করে যে মানে আমি এটা কি করলাম, মানে হঠাৎ করে কি হলো, মানে কিছুক্ষণের জন্য পুরোপুরি ও সেন্স হারায় ফেলে। এবং পরবর্তী ও কি করে, মানে ভয় পেয়ে ও বন্ধুদের নাম ধরে ডাকা শুরু করে, এবং এই ডাকের চোটে ওর বন্ধুরাও মনে কোনো ভয় পাইছে, এবং এই কারণে ওর ওই চিৎকার শুনে ভয় পায়, দরজা খোলে না কিন্তু কেউই। তো কিছুক্ষণ ফ্রিজ হয়ে ওখানে দাঁড়ায় থেকে, তখন একটু পরে নিজে ধাতস্থ হয়, মনে করে যে কিছু মানে কিছু হচ্ছে না, অতটুকুই হয়েছে আর কিছু হচ্ছে না। তো এরপরে মনে করেন যে দরজাটাকে চাপায়, রুমে আসে। তো চিন্তা করতে থাকে যে ঘটনাটা কি হলো, আসলে কি ভৌতিক কিছু হচ্ছে নাকি ফ্রেন্ডরাই আসলে ধাক্কা
দিয়ে করার জন্য
কোনোভাবে একটা কিছু, মানে ওরা চলে গেছে বা সামথিং, এরকম চিন্তা করে দরজাটা লাগায়, এসে ও বিছানায় শোয়। তো বিছানায় শুয়ে যখন নাকি ওর যখন ঘুম চলে আসছে রাসেল ভাই, এই সময় হঠাৎ করে ওর হাতটা পড়ে বামে, ওর মনে হয় যে ওর হাতটা ঠান্ডা কিছুর উপরে পড়েছে, লাইক মানুষের শরীর যদি ঠান্ডা হয়ে যায়, মানে মানে ঠান্ডা অসার, মানে যেটা নাকি আসলে যে অনুভূতিটা আমরা সাধারণত পাই না, লাইক বলতে গেলে আমরা মনে করি যে মরা লাশ ঠান্ডা হয়ে গেছে এরকম, এরকম একটা ঠান্ডা কিছুর উপর পড়ে। তো আটকে উঠে ও এরকম করে তাকায় যেটা দেখে যে একটা ওর হাত পড়ছে, ওর কাছে মনে হচ্ছে একটা মানে কালো কোন অবয়ব শুয়ে আছে, যেটা কিন্তু মানুষ বোঝা যাচ্ছে না, মানে অবয়বটা মানুষ টাইপেরই লম্বা, কিন্তু মানে কোন গায়ের কালারও দেখা যাচ্ছে না, অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, বাট বোঝা যাচ্ছে এটা মানুষ টাইপের কিছু, শেপটা মানুষের মতো না। এবং এই সময় মনে হচ্ছে কি ওকে জড়ায় ধরলো, হাতটা দিয়ে এভাবে জাপটে ধরছে, এবং তখন ও বলছে যে যেই বোবায় ধরা এক্সপিরিয়েন্সটা মানুষের হয়,
জি
দম নিতে পারে না, এবং অনেক চেষ্টা করতেছে চিৎকার করার, কথা বলার, দোয়া পড়ার, এগুলো সে অনেক চেষ্টা করতেছে এবং ওর কিছুই হচ্ছে না। এবং একটা পর্যায়ে ওর কাছে মনে হচ্ছে যে মানে ওর মন মারা যাবে এরকম একটা অবস্থা। অনেক কষ্টে সে মানে চেষ্টা করতে 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 এক সময় দোয়া একটু পড়ে, এবং ওই সময় মনে হয় ওকে ছেড়ে চলে যায় জিনিসটা, ছেড়ে যাওয়াটা কাইন্ড অফ লাইক ধাক্কা দিয়ে চলে যাওয়ার মতো। এই অবস্থায় ও লাফ দিয়ে উঠে, এবং ও যে দোয়া পড়তেছিল দোয়াটা মুখ দিয়ে বের হয় পুরা, এবং ও বলে যে ভাইয়া এই যে অনুভূতিটা ছিল এটা কিন্তু একদম জাস্ট লাইক আপনার মানে মানুষ বোবায় ধরে অনেকে বলে ঘুমের মধ্যে, ইটস নট লাইক দ্যাট, আমি একদম ফিল করছি যে আমার পাশে ঠান্ডা কিছু ছিল, আমার হাত পড়ছিল গায়ের উপরে, এবং আমি সম্পূর্ণ চেতনায় ছিলাম। সো স্লিপ প্যারালিসিস নিয়ে মানুষ যারা বলে, আমি নিজে অনেক পড়েছি, অনেকে মেডিকেল ব্যাখ্যা দিতে থাকেন, আসলে এইসব কাহিনী শোনার পর কিন্তু ওইটার ব্যাখ্যাটার কোন আসলে কাজে আসে না, কারণ আমি রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড গুলো শুনেছি আসলে জিনিসটা কি, বাট অ্যাকচুয়ালি ইট ডাজন্ট মেক এনি সেন্স এরকম কিছু। তো যাই হোক, ও কিন্তু কোনো মতে ওখানে বসেই রাতটা পার করে ওর মতো, এবং সকালবেলা ওর বন্ধুরা আসে, বন্ধুরা বলে ওর চিৎকার শুনেছে রাত্রেবেলা, এবং ওর বন্ধুরা অনেকে বলে যে ওরা নাকি কিছু জিনিস ফিল করছে রুমের ভিতরে, যেমন কানের মধ্যে কেউ সুড়সুড়ি দিছে রাতের বেলা, বন্ধুদের যখন শুয়ে ঘুমানোর চেষ্টা করছে কানে সুড়সুড়ি দিছে, এবং মনে হচ্ছে রুমের মধ্যে কেউ সাউন্ড করে গান গাইছে, গানটার মধ্যে অস্পষ্ট, মানে ইটস লাইক কোন গান বোঝা যাচ্ছে না, অস্পষ্ট একটা হামিং।
আচ্ছা,
মানে খুব সেকেন্ড ভয়েস, যারা গান গায় অনেক সময় বুঝে যায়, অনেক সময় কিন্তু গানের মধ্যে একটা হাম করার সময় সেকেন্ড ভয়েসে হাম করা হয়, ইটস লাইক ভেরি লো, মানে হাই ফ্রিকোয়েন্সিতে কেউ যদি হাম করে দূর থেকে, গুনগুনের মতো আর কি, কোনো গানের সুরটা অস্পষ্ট কোনো সুর এরকম জিনিস ওর বন্ধুরা দু একজন শুনছে, এবং ওরা বুঝতে পারে যে বাসাটা আসলেই বেশ মানে হন্টেড হন্টেড, এবং ওরা চলে আসে পরদিন ওখান থেকে। রাসেল ভাই,
থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরো একবার জানিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofukti.fm, which is bhutfm@radiofukti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি, যেরকম আপনার ইচ্ছা। আমরা এখন চলে যাব ছোট্ট একটা বিরতিতে, তবে তার আগে জানিয়ে দিই আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radiofukti and www.facebook.com/bhutfm.rasel। যে দুটো পেজে গেলে আপনি আমাদের আজকের যে অতিথি আছেন তাদের ভিডিও দেখতে পারবেন, এবং আমাদের যে কমেন্ট আছে সে আমাদের সেই কমেন্টে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কমেন্ট করতে পারবেন, লাইক দিতে পারবেন, শেয়ার করতে পারবেন, যেটা আপনাদের ইচ্ছা। চলে আছে একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসছি আবারও, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি, রেড এফএম এন্ড ডু ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম আবারও বাবু ভাইকে নিয়ে। সেই পর্যন্ত আশা করছি আপনারা অনেক এনজয় করেছেন, এবং এখন যেটা করব আরো একবার আপনাদের জানিয়ে দিচ্ছি, শুনছেন সবসময় রেডিও ফুর্তি এডিট এফএম, আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা, এবং এই মুহূর্তে আবারও ফিরে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে। সরাসরি আমি বাবু ভাইয়ের ঘটনায় চলে যাই।
আচ্ছা রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে ডাক্তার জাকিরের কাহিনী। উনি লাইক 1989-88 এই সময় আর কি মেডিকেল মানে ডক্টর বাংলাদেশে অনেক আগে, হ্যাঁ ওই সময় ডক্টরের পেশায় আর কি প্রথম আসেন আর কি, ফার্স্টের দিকে উনি শুরু করেন ওনার কাজ, পড়াশোনা শেষ করে ইয়াং ডক্টর। তো উনি ওই সময় একটা ক্লিনিকে ওনার কাজ পড়েছিল, ক্লিনিকটা ছিল হচ্ছে আপনার মোহাম্মদপুরেরই কোন একটা জায়গায়, এবং বেশ পুরনো, এবং বাট ক্লিনিকটার মোস্টলি কাজ ছিল এটা হচ্ছে নবজাতক টাইপের ক্লিনিক, মানে ওখানে বাচ্চা হতো আর কি, মানে লেবারের ইগুলো হতো ওখানে। যাই হোক, তো উনি ওখানে আপনার কাজ করে, তো একদিন রাতে ওনার ডিউটি পড়ে প্রথম দিকে আর কি, উনি ফার্স্ট যখন জয়েন করে ওনার ডিউটি পড়ে ওখানে, তো উনি রাতের বেলা বসে আছেন, কোনো মানে আর কি এক্স আউট পেশেন্ট কেউ নাই তখনও, ভর্তি দু একটা পেশেন্ট আছেন দু একটা রুমে, ক্যাবিনে আছেন আর কি, ওনাদের যে ওয়ার্ড থাকে ওয়ার্ডের মধ্যে নর্মালি ওরকম কোনো পেশেন্ট নাই, হাসপাতাল মোটামুটি ফাঁকাই বলা চলে, এবং আপনার নিচে আপনার আছে ওই যে গার্ড আছে। তো মোটামুটি বলা যেটা বলার কারণ হচ্ছে যে হাসপাতালটার মানে পরিবেশটা আমি বর্ণনা করছি আর কি, এবং হাসপাতালটা ছিল হচ্ছে পুরনো একটা বাড়িতে, দ্যাট ইজ লাইক তো ক্লিনিকটা ছিল হচ্ছে আপনার সেই পাকিস্তান আমলে কোনো বাড়িতে, বেশ বড় আর কি জায়গা নিয়ে। তো যাক, তো উনি বসে আছেন ওনার উপরে, ওনার কাজ হচ্ছে যে ওই যারা কেবিনে আছেন যদি কোনো প্রয়োজন হয় ওনাকে রাত্রেবেলা ডাকলে ওনার যেতে হবে, কাজ ওনারা হচ্ছে আপনার ডেলিভারির পেশেন্ট, যে কোনো সময় হতে পারে আর কি, আর তাদের যে নির্ধারিত ডাক্তার আছে তিনি কাজ করবেন, বাট ইমার্জেন্সি কিছু হলে ওনাকে যেতে হবে অ্যাজ এ নিউ ডাক্তার হিসেবে। যাক, তো উনি ওখানে বসে বসে নিজের মতো বই পড়ছেন, ম্যাগাজিন পড়ছেন, টাইম কাটাচ্ছেন, এরকম সময় উনি হঠাৎ ফিল করেন যে ওনার এই পাশ থেকে মানে ওনার যে রুমের যে পাশে যে করিডোরের ওই ওপাশ থেকে কেউ একজন মানে কিছু একটা বলছে আর কি, লাইক কথার মতো আসছে কিন্তু কথাটা স্পষ্ট না।
আচ্ছা,
তো উনি ওই সাউন্ডটা শুনে আপনি মনে করেন যে কিছুক্ষণ কান পাতে কে বলতেছে, কেউ কথা বলতেছে কিনা, আমার নিজেদের মধ্যে গল্প করছে কিনা, এবার একটু ইগনোর করার চেষ্টা করে। বাট এক সময় ওনার কাছে জিনিসটা বেশ বিরক্তিকর মনে হতে শুরু করে যে লাইক ওনার নার্ভের মধ্যে লাগছে জিনিসটা। তো উনি উঠে যান, উঠে যেয়ে ওই বইটা রেখে উনি হেঁটে যান যে করিডোর দিয়ে উঁকি দেন। তো দেখেন যে করিডোরে এক মাথা হচ্ছে আপনার একটা বারান্দা এবং এই পাশে তো কিছুই নাই কিন্তু কোনো মানুষ করিডোরে নাই।
আচ্ছা,
তো উনি বলছে এরকম এই যে ফিচফিচ যে শব্দ, মানুষ কথা বলতেছে, এটা এত লাউড কেন হবে যে পুরা করিডোর পার হয়ে আমার এখানে আসছে। তো উনি হেঁটে 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 ওদিকে যান, যে করিডোরের শেষ মাথায় যে উনি আজ থেকে রুকিয়ে দেন ডান দিকে। তো বারান্দার সামনে যে জায়গাটা, এক পাশে হচ্ছে আপনার ড্রেন, মানে ড্রেনের যে লাইনটা, আগে আপনি যত জানেন আসলে আগে বলেছি যে মহাপুর অঞ্চলটাতে যে ওই সময়কার আরবান প্ল্যানিং এ পেছনে ফায়ার এস্কেপ রাখা হতো, কিন্তু পরবর্তীতে আমাদের নোংরা অভ্যাসের জন্য ময়লা ফেলে ফেলে ওটাকে একটা ডাস্টবিনের মতো বানায় ফেলা হয়েছিল। এখন আস্তে আস্তে একটু চেঞ্জ হচ্ছে পরিবেশটা, বাট স্টিল অলমোস্ট সেম হয়ে গেছে। যাই হোক, তো উনি ওই ড্রেনের ওখানে দেখেন যে এক পাশে ড্রেনের মানে নর্দমার মতো ওই সাইডটা, আর আরেক পাশে ঠিক কর্নারে মানুষ দাঁড়ায় আছে দুইজন কথা বলতেছে। এবং উনি খেয়াল করে দেখছে যে মানুষগুলা ছায়া টাইপের, ইটস লাইক পুরোপুরি শরীর দেখা যাচ্ছে না। তো যতটুকু অন্ধকার যতটুকু আলো, মানে স্ট্রিট ল্যাম্প দূরে আছে, নিয়ন আলো নিয়ন লাইট জ্বলতেছে, এটাতে একটা মানুষের অবয়ব কিছুটা হলেও বোঝা যাওয়ার কথা যে একটা মুখের এক অংশ পড়বে বা কিছু, সেরকম কিছু না। এবং তারা ফিসফিস করে কিছু বলতেছে নিজেদের ভেতরে। তো উনি যখন ওখানে গেছে, ইটস লাইক ওনার উপস্থিতিটা ওই দুজন বুঝে ফেলছে।
আচ্ছা,
বুঝে ফেলে মনে হলো আর কি, ওনার কাছে মনে হলো যে ওনার দিকে তাকাইছে দুজন। এবং তাকানোর পর ওনার কাছে শিশির লাগছে কেন রাসেল ভাই, এই দুইটা মানুষেরই চোখ জল জল করতেছে। ইটস লাইক অন্ধকারে কুকুর বিড়ালের চোখ যেভাবে চলে সেরকম। তো উনি না একটা ধাক্কা খায়, উনি ধাক্কা খেয়ে ছিটকে ওখান থেকে, মানে ধাক্কা মানে ওর নিজের ভেতরে ভেতরে ধাক্কা খেয়ে নিজের অজান্তেই উনি ছিটকে পেছনে চলে আসে। পেছনে চলে আসে, উনি চিন্তা করে যে মানে কি দেখলাম, ব্যাপারটা আসলে কি, এটা কি মানুষ, তো এরকম হওয়ার কথা না, কুকুরের মতো চোখ জ্বলতেছে। বাট উনি তো ডক্টর, ওনার অনেক সময় উনি পার করছে, উনি অপারেশন থিয়েটারে গেছে, অনেক কিছুই করছে, ডাক্তারদের তো অনেক কিছুর মধ্যে যেতে হয়। তো উনি খুব অল্প সময়ে নিজেকে ধাতস্থ করে আবার উঁকি দেয়। দ্বিতীয়বার যখন উনি উঁকি দেয়, এবার যে দেখে যে ওখানে কিছুই নেই, জাস্ট বাতাস বইছে। তখন তো আপনার ওই বাতাস বইছে আর কি, আপনার ওই গরমকাল আর কি, গ্রীষ্মকাল, হালকা বাতাস বইছে, কোনো নর্মাল একটা সময়, মানুষ নেই কোনো। এবং তখন শুনতে পাই যে একটা বিড়াল খুব ডাকতেছে নিচ থেকে, ম্যাও ম্যাও করে বিড়াল ডাকতেছে। উনি বিড়ালের ডাক এটাকে উনি ইগনোর করতেছে কি, তারপর উনি আবার বেশি ই করে উনি হেঁটে যায় যে দেখে ওই যে ঠিক ওনার বারান্দার নিচে যে ড্রেনের অংশটা, ওইখানে ঠিক দুইটা কালো বিড়াল,
জি
কালো রঙের বিড়াল, কারণ অন্ধকারে মিশমিশে আছে ওটা দুইটা, ওখানে তার ম্যামও করতেছে এবং ওরা যে তাকাইছে উপরে ঠিক ওভাবে চোখ জ্বলতেছে। তো এবার দেখে উনি জাস্ট একটা ঘুষ বাম্প হয় ওনার এবং উনি বেশ অস্বস্তি ফিল করে, অস্বস্তি ফিল করে উনি আস্তে করে হেঁটে চলে আসেন এখানে। তো আসার পরে উনি খেয়াল করেন ওই ক্লিনিকের একটা রুম আছে, রুমটা তালাবদ্ধ, এবং ওই রুম সম্বন্ধে কিন্তু ওনাকে কিছুই অবহিত করেন, ওখানকে যে হাসপাতালের ম্যানেজার বা সামথিং লাইক দ্যাট, ওনাকে কিছুই অবহিত করেন এখানে ওই সম্পর্কে। তো উনি রুমটাকে দেখে দেখে এবং চিন্তা করলো যে এটা সম্বন্ধে আমি জিজ্ঞেস করিনি, আমি এখানে জবে ঢুকছি প্রায় এক সপ্তাহ, আমি জয়েন করলাম গতকালকে, বাট এটা আমার জানা উচিত ছিল যে এটা কিসের রুম, এটা তো ওটিও নাইও না। উনি হেঁটে আসে, এসে উনি আবার রুমের মধ্যে বসে, বসে উনি ওই ওই ওনাদের যে ল্যান্ডফোন নেয়, ল্যান্ডফোন নিয়ে ওখানে ডায়াল করে ওনাদের ওই লোকের নাম্বারে, ম্যানেজারের যে বাসা সেখানে ডায়াল করে। তো ম্যানেজার রাত্রেবেলা ঘুম ঘুম বলে উঠে বলে কি হয়েছে, বলে যে আপনাদের আমি তো এখানে ডিউটি করতেছি, আমার তো নতুন, তা আপনার এই যে রুম এখানে একটা আমি তালাবদ্ধ দেখলাম, এটার মানে ব্যাপারটা কি? তো বোধ হয় আপনার এত রাত্রে এটা নিয়ে কেন মাথা ব্যথা হইতেছে, আপনি রাত্রে কি আপনার ই মাথা খারাপ কি হয়েছে? বলে যে না, আমার কাছে একটু অস্বস্তি লাগতেছে এরকম এসে। তো বলে যে না, ওইটা আপনার বলবো না, আমি কালকে দেখালে বলবো না, আপনি এটা নিয়ে মাথা কামাইতেছেন কেন, চুপচাপ থাকেন। তো ডাক্তার উনি ফোনটা রেখে দেয়, ফোন রেখে উনি ওখানে বসে থাকে, বসে থেকে উনি যে মায় আর কি উনি শুয়ে থাকে আর কি, ওনার ইসের মতো বই পড়তে পড়তে চেয়ারে হেলান দিয়ে শুয়ে থাকে। তো এই সময় ওনার যখন একটু ঝিমুনি চলে আসছে, উনি ঝিমুনির মধ্যে দেখতেছে আধো তন্দ্রা আধো ইসের মধ্যে একটা মহিলা, মহিলাটা বেশ মনে করেন যে মাঝ বয়সী হবে, মনে করেন মাঝ বয়সী বলতে বয়স হয়ে যায় আসলে সেটা ঠিক না, মানে 30-35 এরকম বয়স হবে একটা মহিলা, শাড়ি পরা, ওনার রুমে আসছে এবং চুলগুলো এলোমেলো এবং মনে হচ্ছে যে ওনার আঁচলে এবং পেটের কাছে, কাপড়ে পেটের কাছে বেশ রক্ত, ব্লাড। সে বলছে যে আমার বাচ্চাটাকে নিয়ে গেলেন, আমার বাচ্চাটাকে নিয়ে গেলেন, এভাবে করে বলতেছে বেশ চোখ বড় বড় করে। এবং উনি এটা দেখে না উনি ওনার মনে হচ্ছে যে ওনার দরজা দিয়ে ঢুকছে, উনি ধর্মড় করে উঠে বসছে, উঠে তাকায় দেখে কেউ নাই রুমের ভেতরে, রুমটা পুরা মানে আপনার নর্মাল। তো উনি জিনিসটার এতই রিয়েলিস্টিক লাগছে, এতটাই ভয় পাইছে, উনি ওই রুমের মধ্যে থাকতেই পারেন না, উনি হেঁটে নিচে চলে আসেন। এসে যে উনি ওনার পেশেন্টদের একটু খবর নেন, বলে যে সব ঠিক আছে। ও নিচে এসে দারোয়ানকে বলেন যে তোমাদের এখানে কি সমস্যাটা কি, বলে কেন স্যার কি হয়েছে, বলে যে না আমি এরকম এখানে এরকম দুইটা ছোটখাটো ব্যাপার হয়েছে, আমার কাছে জিনিসটা একটু অ্যাবনর্মাল লাগতেছে। তো বলে না স্যার কিছু না, ওই দুইতলা ওখানে তখন জিজ্ঞেস করে কি মানে আমতামতা করতেছে, বলে যে ওই পাশে হচ্ছে আপনার অ্যাবর্শন রুম, ওইখানে অ্যাবর্শন করা হতো আর কি। তো এখানে মানুষজন অনেক সময় উল্টাপাল্টা কিছু জিনিসপত্র দেখে স্যার, এটা নিয়ে চিন্তা করেন না, আপনি তো ডাক্তার, আপনার এটা নিয়ে তো এত ই করা কিছু না। তো ওনার কাছে না জিনিসটা খুব খারাপ লাগে, উনি তখন না ওই মহিলাটার কথাটা ওই ইকে বলেনি, উনি যে বলছিল চোখ দেখছে, তখন বলতেছিল যে আমি এরকম এক মহিলাকে দেখছি এরকম এসে, বলে স্যার কত কিছুই মানুষ দেখে, কেন অনেক কিছু হয়, মানুষ তো অনেক সময় মারাও যায় স্যার, আপনি এগুলো নিয়ে আর ই করেন না, বাদ দেন স্যার বলে। তো উনি তখনই ডিসাইড করেন যে উনি এখানে আর ওই ইসে ডিউটি করবেন না আর কি, উনি বের হয়ে চলে আসেন। তো উনি পরে ম্যানেজারের সাথে কথা বলছিলেন, ম্যানেজার বলছে আপনাকে তো আমি এটা মানে ওই সময় বলতে চাই না কিছু না, এটা থাকেই এরকম ক্লিনিকে প্রায় থাকে, যদিও বর্তমান সময় জিনিসগুলো অনেক কড়াকড়ি হয়ে গেছে, এগুলো এখন আর হয় না, অনেকটাই হয় না আর কি, শহরের মধ্যে তো এরকম অনেক কড়াকড়ি হয়েছে, বাট তো ওইখানে উনি এভাবেই আর কি ভয় পান আর কি জিনিসটাই যে আসল ভাই।
থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংক ইউ, আপনার ঈদ অনেক চমৎকার কাটুক, এবং সেটাই আশা করি, এবং
আপনাদের ঈদ চমৎকার কাটুক,
অনেক কষ্ট করে এসেছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা মোটামুটি বুঝতেই পারছেন যে আমাদের সময় শেষ হয়ে এসছে এবং আমাদের আজকের মতো বিদায় নিতে হবে। যাবার আগে বলে যেতে চাই যে ঈদটা আগামীকাল আপনারা চমৎকার একটা ঈদ কাটান, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে, প্রিয়জনদের সাথে চমৎকার একটা ঈদ কাটুক। এবং ঈদের সময় কোরবানির সময় যেটা হয় সেটা হচ্ছে ঈদের আনন্দের সাথে সাথে পরিচ্ছন্নতার ব্যাপারটাও খেয়াল রাখবেন, এবং সবাই মিলে ঈদের আনন্দ যদি ভাগ করে নিতে পারি তাহলেই হবে প্রকৃত ঈদ, সেটা যেন আমাদের মাথায় থাকে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, যাবার আগে জানি যে আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, অথবা ঘটনাটি লিখেও পাঠাতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। আমাদের দুটো পেজ রয়েছে, ফেসবুক পেজ, যেখানে সারা বছর প্রতিটা দিন আপনাদের কমেন্টগুলো আমরা দেখতে পাই, সেটি হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজ আপনি চাইলেই এখনও ভিজিট করতে পারেন এবং সেখানে যেয়ে আপনার কথা আপনি আমাদের জানাতে পারেন। তো আজকে এই ছিল আমাদের ঈদের বিশেষ আয়োজন, এবং আশা করছি যে অনেকেই এখন হয়তো বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন, কেউ হাট থেকে, কেউ হয়তো বাসে, কেউ হয়তো ট্রেনে, কেউ হয়তো লঞ্চে, শেষ মুহূর্তে হয়তো একদম বাসার পথে রওনা হয়েছেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, নিশ্চিন্তে নির্ভাবনায় নিরাপদে গন্তব্যে পৌঁছান, কথা হবে আবারও এই শুক্রবারেই অর্থাৎ ঈদের মধ্যেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।
Exclusively on FusionBD.com.